exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
দেখতে দেখতে সময় চলে গেল অনেক দিন। আমি আরজে কিউডিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, আরও একবার আমন্ত্রণ ভয়ের রাজ্যে। এই কথাটা এই জন্যই বলছি, আমরা আসলে ভয় খুঁজি, ভয়কে বোঝার চেষ্টা করি, ভয়ের অনুভূতি হাজার অন্তরে স্পর্শ করাই। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। প্রিয় শ্রোতা, আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
রাত কিন্তু প্রায় বেশ ভালো হয়েছে, আমরা সচরাচর এরকম সময় লোবান রওনা দিন আর একটু আগিয়ে দিই। আজকে আমরা যে জায়গাটাতে যাইতেছি
তো যাবো,
যাওয়ার ক্ষেত্রে কিন্তু লোবান একটা বিষয় আছে যে ওখানে যাওয়ার সময় দেখবা যে একদম ফ্রি রাস্তা, খুবই মজা পাওয়া যাবে। কিছুদিন আগে গিয়েছিলাম রাতের বেলা, হঠাৎ করে আমি রেজা ভাই
তার আগেই খিলখেত এরিয়া দিয়ে একটু ঢুকে যাবো,
তাই তো ওই রাস্তা পর্যন্ত তো যাওয়া হবে।
খিলখেত এরিয়া দিয়ে ঢুকে
জানি কি শুধু চিন্তাই করতে হবে নাকি গাড়ি পিস উঠতে হবে?
না, গাড়ি সুস্থ হবে। চলো তাহলে।
কারওয়ান বাজার থেকে অফিসের গাড়িতে করে আমরা পৌঁছাই নিকুঞ্জ এলাকায়।
আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হন্টেড প্লেসে। এই পর্যন্ত ডরে আমরা যতগুলো হন্টেড প্লেসে গেছি এটার মধ্যে সবচেয়ে অভিজাত হন্টেড প্লেস যদি আমি বলি, আমার মনে হয় এই বাড়িটা, মানে নিকুঞ্জ এলাকার যে বাড়িটাতে আজকে আছি আমরা, এটা চারতলা একটা বিল্ডিং এবং খুবই লাক্সারিয়াস একটা বিল্ডিং। এবং এই বাড়িতে মালিক যারা তারা কিন্তু থাকে না, কানাডাতে থাকে, এবং পুরো বাড়িটা কেয়ারটেকারের তত্ত্বাবধানে রয়েছে। এবং বাড়িটার শুধু একটু বর্ণনা দিই আপনাদেরকে, বাড়িটার বিশেষত্ব হচ্ছে এক একটা ফ্লোরে এক একটা বিষয়, যেমন নিচতলাটা রয়েছে ড্রয়িং রুম, এরপরে হচ্ছে ডাইনিং রুম, এরপরে বেডরুম, এরপরে হচ্ছে ছাদে পুরো আবার অন্যরকম অবস্থা। তো খুবই অসাধারণ একটা বাড়ি, এবং এই বাড়িটা আসলে কেউ যদি এর ভেতরে না ঢুকে বুঝতে পারবে না যে কি পরিমাণ অভিজাত এই বাড়িটা। তো যাই হোক, এই অভিজাত বিষয়ের পেছনেও লুকিয়ে আছে কিছু এমন কিছু ঘটনা যে এই বাড়িটা এত অভিজাত হওয়া সত্ত্বেও আপনি খুব বেশি সময় স্টে করতে চাইবেন না এই বাড়িতে। আপনাকে কোনো একটা অজানা ভয় এখান থেকে টেনে নিয়ে যেতে চাইবে আপনাকে। তো যাই হোক, আমরা সেই জিনিসটা দেখার জন্যই আজকে এই বাড়িতে এসেছি, এবং আমরা দেখি যে আমাদেরকেও কোনো কিছু টেনে নিয়ে যায় কিনা এখান থেকে, যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। তো এই বাড়ির ঘটনা আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব, রিভিল করব। এবং তার আগে যেটা করব, যে আমার সাথে যে অতিথিরা রয়েছে তাদের কাছে চলে যাব, তাদের পরিচয় জানব। আমি সুমন আছি এবং সেই সাথে আপনার পরিচয়টা একটু জানি।
আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিহান মাহবুব।
ওকে,
আমি বনানী 5 নম্বর গেট থেকে।
ওখানে থাকেন?
হ্যাঁ, ওখানে থাকছি।
আপনি কি করেন?
আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, বিএসসি করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং।
ওকে, তো মাহবুব ভাই, আমরা যতটুকু শুনেছি একটা ঘটনা যেটা আপনার নানুবাড়িকে কেন্দ্র করে, রাইট?
হ্যাঁ, শিওর।
আমরা কি ওই ঘটনাটা দিয়ে স্টার্ট করতে পারি?
হ্যাঁ, অবশ্যই।
ওকে, আমরা তাহলে শুরু থেকেই আমি ঘটনাটা একটু শুনতে চাইব।
আচ্ছা, আমার নানুর বাড়িটা হচ্ছে নারায়ণগঞ্জে। তো আমার নানুর বাবা থানার মধ্যে বলতে পারেন কবিরাজ মতো ছিল।
মানে আপনার নানু?
আমার নানুর বাবা।
আচ্ছা,
মানে আমার বড় বাবা যেটা।
ওকে ওকে।
তো বিশেষ করে এই যে জিনের যে ব্যাপারটা ছিল, এগুলো ওনার কাছে আসলে সবসময় চল পাওয়া যেত। একটা পর্যায়ে উনি 5টা জিন বন্দি করছিলেন বোতলের মধ্যে। তো করার আগে এর মধ্যে 2টা বলছিল যে তুমি আমার আটকাও না, তোমার বংশ কিন্তু আমার নির্বংশ করে দেব, অনেক ক্ষতি হবে, তুমি আটকাও না। তারপর উনি এগুলা কর্ণপাত করেন নাই, উনি বন্দি করে এগুলা নানু বাসার পিছনে যে জায়গা ছিল, বিশাল জায়গা ছিল, সেখানে উনি এগুলো সব মাটির নিচে পুঁতে দেয়। বছরখানেক যাওয়ার পরে ওনার আপন ভাই, উনি হচ্ছে যে ওনার সাথেই মোটামুটি সাহায্য সহযোগিতা করতো। তো উনি আমাদের নানুর বাসায় ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরটা নিয়ে অনেক মিথ প্রচলিত আছে, যে যেমন আগেকার দিনে বিয়ে শাদিতে যে পুকুরের মধ্যে
বিভিন্ন জিনিস উঠতো ওখান থেকে।
হ্যাঁ হ্যাঁ। আর ওই পুকুরটা নিয়ে আরো একটা ব্যাপার আছে, ওই পুকুরটার পাশে একটা মসজিদ আছে, খুবই পুরনো মসজিদ, ছাই মসজিদ নামে পরিচিত যেটা। এটা ওই এলাকায় মিথ আছে যে এই মসজিদটা জিনেরা তৈরি করছে, কারণ এই মসজিদটার আসলে কোনো স্থাপতি বা শাল টাল কিছুই উল্লেখ করা নেই। তো আর ওই পুকুরটা নিয়েও এরকম আছে যে পুকুরটার পানি নিষ্কাশন করা যায় না, পানি
মানে শেষ হয় না,
শেষ হয় না, কারণ পানি খুবই নোংরা হয়ে গেছে। মসজিদের পাশে যেহেতু পুকুর অজু টজু করে সবাই, পুকুরের পানিটা চেঞ্জ করা দরকার। তো কয়েকবার ডিসিশন নেওয়া হয়েছিল যে পানিটা চেঞ্জ করবে, কিন্তু যিনি ডিসিশনটা নেয় ওনাকে রাতে স্বপ্ন দেখানো হয় যে আপনি যদি পুকুরের পানিটা চেঞ্জ করেন আপনার অনেক বড় ক্ষতি হবে। তো উনি এগুলোতে কর্ণপাত না করার পর পুকুরে মেশিন লাগানো হয়, পানি আসলে কমতে ছিল না, কোনো মতে কমতে ছিল না, পরবর্তীতে ডিসক্লোজার
করা
হয়। তো পরবর্তীতে আরো 2 বার সেম ঘটনা ঘটে। আর ওই পুকুর নিয়ে আরেকটা ইয়ে হচ্ছে যে প্রতি বছর ওই পুকুরে 1-2 জন করে মারা যেত, প্রতি বছর। এটা এলাকার মানুষরা ভালো বলতে পারবে। তো সেই পুকুরে উনি আমার নানু ভাইয়ের বড় বাবার ভাই গোসল করতে যাওয়ার পর উনি একটা চুল দেখতে পান। তো চুলটাকে বারবার সরানোর চেষ্টা করেন, কিন্তু সরতে ছিল না, উজু পানির সাথে বারবার চলে আসতেছিল। তো তারপর একটা পর্যায়ে মানে অদৃশ্য থেকে আর কি ওনাকে থাপ্পড় দেওয়া হয় এবং তারপর উনি পুকুর ঘাটে পড়ে যান, তারপর উনি সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যান আর কি। তারপরে হচ্ছে যে আমার বড় বাবা ওনার এরকম উজু করতে যেতেন বা টয়লেটে যেতেন আগেকার দিনে, তো ওনাদের হচ্ছে দেখা যেত ওনার বদনা নিয়ে গেছে বা উনি মুরব্বী ছিলেন, ওনার যে হাতে লাঠিটা ছিল সেটা দেখা গেছে নিয়ে যেত,
মানে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে,
ডিস্টার্ব করতো। হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি, আমার আম্মুরা সবসময় দেখতো। তো উনি মারা যাওয়ার আগে যখন উনি বিছানায় পড়ে যান আর কি, আর নানুর যে ফুপু ছিল উনি যতটুকু জানতেন যে জিন নাকি পাতিলার মধ্যে ছেড়ে দিতে হয় এরকম কিছু, তো উনি খুব বিশাল বিশাল পাতিল এগুলো কিনে এনে বড় বাবাকে বলছিলেন যে তুমি এগুলো ছেড়ে দিয়ে যাও, মারা যাওয়ার আগে এগুলো মুক্তি করে দিয়ে যাও। তো উনি খুব একরকম ছিলেন, উনি বলছেন যে না, আমি এগুলোকে মুক্তি করে দিয়ে যাবো না, যাই হোক হবে। তো উনি মারা যাওয়ার পর আসলে কিছু হয়নি। তো এটা অনেক আগের ঘটনা। তো এখন বর্তমানে তো সব ডেভেলপ হয়ে গেছে, ওই জায়গাগুলোতে এখন সব বিল্ডিং হয়ে গেছে।
আচ্ছা,
যেই জায়গাটাতে মানে জিনগুলোকে উনি মাটির নিচে দাফন করছিলেন, আমার নানু স্বপ্ন দেখছিল যে তোমার বাবা যে আমাদের কাছে রেখেছিল আমরা কিন্তু মুক্তি পেয়ে গেছি,
মানে সামহাও যে বিল্ডিং তোলার সময় কোনোভাবে,
হ্যাঁ, সম্ভবত এগুলো মুক্তি পেয়ে গেছে। আস্তে আস্তে ঝামেলা শুরু হয় আর কি বাড়ির মধ্যে, যেমন দেখা যাচ্ছে যে আমার মামা নানুকে ডাকতেছে কিন্তু অ্যাকচুয়ালি মামা ঘরেই ছিল না এরকম। তারপর বাড়িতে যে কাজিন গুলো আছে হঠাৎ হঠাৎ রাত্রেবেলা কান্নাকাটি করতেছে। আমার নানু বাসার ফ্যামিলিতে সবাই এডুকেটেড পার্সন এবং ওনাদের খুব ভালো জব অপরচুনিটি বা সবকিছু থাকা সত্ত্বেও মানে ওনারা কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারছেন না এবং দিন দিন ব্যাপারটা খুবই খারাপের দিকে যাচ্ছে।
এই জিনিসটা কি এখনো স্বপ্ন দেখাচ্ছে মানে আপনার নানিকে? বা
না, অনেকদিন যাবৎ এই সমস্ত স্বপ্ন দেখানো হয় না, কিন্তু প্রথম প্রথম দেখানো হয়েছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে লাস্ট পর্যায়ে যখন নানুদের বাসার কাজ করা শেষ মানে ডেভেলপ করেছে সময় পরিক্রমে, তো পিছনে অনেক বড় একটা কদম গাছ ছিল, তো ওই কদম গাছটা যখন কাটার ডিসিশন নেওয়া হয়, তো নানুদের পাশাপাশি হচ্ছে নানুর ভাই থাকতো, মানে আমার আরেক নানু ভাই, তো ওই নানা গাছটা কাটার ডিসিশন নেয়। পর ওনাকে স্বপ্ন দেখায় যে তোমার বাবার জিন আমরা, আমরা এই গাছটাতে থাকি, তুমি এই গাছটা কাটো না। তো নানা ভাই এগুলা কেয়ার না করে নানা ভাই গাছটা কেটে ফেলে। ওনারও পারিবারিক সমস্যা দেখা দেয়। উনি দেখা যায় নানু রাত্রেবেলা যদি উঠতো কলপাড়ায় জেলে ডিস্টার্ব করতো, পানি নিতে গেলে বালতি সরে যেত, আবার নানুকে মানে ডিস্টার্ব করতেছে চালের উপর ঢিল দিতেছে এরকম টাইপ।
মানে ওনাদের এই ডিস্টার্ব গুলো কি এখনো চলছে বাসায় বিভিন্ন ভাবে?
ইদানিং হচ্ছে যে আপনার বাহ্যিক ডিস্টার্ব গুলো ইদানিং হচ্ছে না।
মানে এইটা আমি জানি না, অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না যে গাছ কেটে ফেললে এই হয় সেই হয়, কিন্তু আমার গত 2.5-3 বছর ধরে ডরের সাথে থাকা এবং আজ পর্যন্ত আমি এরকম অনেক ঘটনা শুনেছি। ইনফ্যাক্ট আমি নিজেও গেছি এরকম জায়গায়, এমন গাছ আমি দেখেছিও যে ভয়ে কেউ হাত দিত না। এবং এটা ট্রু, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি পার্সোনালি বিলিভ করি, আমি বলি না যে কাউকে বিশ্বাস করার জন্য, তাদের যে জায়গাগুলো থাকার জায়গা আছে ওইখানে যদি ডিস্টার্ব করা হয় এটা আপনার উপর এফেক্ট আসতেও পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। সো ফাইনালি আপনার নানু বাড়িতে এই ধরনের প্রবলেমই এখনো মানে প্রবলেমের মাঝেই আছে ওরা?
হ্যাঁ। ওকে, নানু ভাই যে পাশে বসে থাকতো খুবই বড় একটা এরিয়া নিয়ে থাকতো, তো ওই যে বললাম না যে ফ্যামিলি টোটাল ডিস্ট্রয় করে দিবে, ওনাদের যে জায়গাটা ওটা বর্তমান মূল্য অনুযায়ী 20 টাকার উপরে, 10-20 টাকার হবে না, আরো বেশি হবে। কিন্তু মানে ফ্যামিলিটা যেতে যেতে এমন পর্যায়ে গেছে যে উনি এই জায়গা রাস্তার সাথে জায়গা সম্পূর্ণ বিক্রি করে দিয়ে উনি অনেক দূরে গিয়ে প্রায় গ্রাম সাইডের দিকে গিয়ে উনি বসতি স্থাপন করছে। তো নানা এবারের ব্যাপারটা নিয়ে যেহেতু আমরা যে একই বংশের, আমাদেরও সেম প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি নানু বাসাতে হুজুরের জন্য সাথে কথা বললাম, দুজন হুজুরের সাথে কথা বললাম, দুজন হুজুর বললো ঝামেলা আছে বাড়িতে, জিনের উপদ্রব আছে, কিন্তু ওগুলো নিয়ে আমার আসলে বেশিটা স্যাটিসফাইড হই নাই। তো আমি আরেকজন হুজুরের সাথে কথা বলি, ব্যাপারটা পরীক্ষার মতন করেন যে হুজুর আমার সামনে বসে চাল নিয়ে হচ্ছে বাড়ির সবার নাম বললো, বলে আমাকে বললেন সবার নাম বলে চালগুলো রাখো। তা আমি সবার নাম পড়ে পড়ে চালগুলো রাখলাম, তারপর হুজুর সুরা পড়তেছিলেন জোরে জোরেই, আর আমার হাতে চালগুলো দিয়ে একটা রুমালের মধ্যে পেঁচিয়ে বললেন যে তুমি এগুলো নাড়তে থাকো। আমি নাড়তে থাকলাম চালগুলো আমি নিয়ে আসছিলাম নিচের দোকান থেকে, আমার হাতে হঠাৎ গুলো চালগুলো আগুনের মতন জ্বলে, গরম হচ্ছিল আস্তে আস্তে ধীরে ধীরে, তারপর আগুনের মতন জ্বলে উঠলো। জ্বলে ওঠার ফলে উনি মানে রুমালটা খুললেন, খুলে তারপর চালগুলো এক একটা করে গণনা করলেন, করে বললেন যে বাড়িতে চাল সবগুলি পুড়ে গেছিল, এর মধ্যে একটা চাল একদম পুড়ে নাই, আর একটা চালের একটু চালের যে মাথাটা থাকে সেই মাথাটা পড়ছিল, আর একটা চালের অর্ধেকের মতো পড়ছিল। পর উনি বলতেছে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার একটা ছোট কাজিন আছে, ওর বয়স 2 বছর ছিল তখন, তো উনি বলছে যে ওকে এখনো কোনো ক্ষতি করেনি। তারপর হচ্ছে যে চালটা কোনা পরিমাণ বললো, উনি বললো যে বাড়িতে একটা 7-8 বছরের একটা বাচ্চা আছে, তা আসলে আমার একটা কাজিন আছে, তো ওর বয়স এরকমই, আরেকটা চাল অর্ধেক পুষতে, সেটা বললো যে বাড়িতে একটা মধ্য 15-16 বছরের একটা বাচ্চা আছে। আমি বললাম হ্যাঁ, বলে যে এই তিনজনের উপরে এখনো ভালোভাবে কোনো ক্ষতি করতে পারেনি, আর বাড়ির সবার উপরে ক্ষতি করা হয়েছে। আমি হচ্ছে বাড়ির প্রত্যেকের নাম ধরে ধরে একটা করে চাল রাখছিলাম। তারপর হুজুর বললো যে এটার কাজ এখান থেকে করা সম্ভব না, আপনাদের নানু বাসা
ওখানে যেতে হবে,
ওখানে গিয়ে তারপর প্রসেস করতে হবে। ওখানে নিয়ে যাওয়ার পর উনি বাড়ির চারকোনা থেকে মাটি নিয়ে আসে, একটা পাকার মধ্যে রেখে একটা কিছু ছক করে ওখানে মামাকে পানি ছিটাতে বলে যে আপনি পানি ছিটান শুধু। মামা দাদাদের পানি ছিটাচ্ছিল আর হুজুর দোয়া পড়তেছিল। তো হঠাৎ হঠাৎ দেখতেছিলাম যে মানে মাটি গুলার মধ্যে আগুন জ্বলতেছে,
এটা কি পানি ছিটানোর পর
ছিটাচ্ছে?
এই পানিটা কি বাসা থেকে নিয়েছে না হুজুর নিয়ে গেছে?
না না, পানি বাসা থেকে,
আচ্ছা,
খাওয়ার জগের পানি থেকে পানি ছিটাচ্ছিল। মাটিও ওখানকার, নকশাও মানে আমার হাতে করা, পুরো বাড়ির নকশাটা করা হয়েছে, প্রত্যেকটা রুম প্রত্যেকটা সবকিছু
বেড়েছে।
তো দেখা গেল যেখানে সবচেয়ে বেশি আগুন জ্বলছে ওটা হচ্ছে আমার নানু নানু ভাইয়ের রুম, তারপর দেখা গেল আমার বড় মামার রুম, আমার ছোট মামার রুম, মানে প্রত্যেকটা রুমের মধ্যে আগুন জ্বলছে। কিন্তু সবচেয়ে বেশি আগুন জ্বলছে যেটা সেটা হচ্ছে আমার নানু ভাই, নানু নানু ভাই রুমে, একদম রুম অনুযায়ী, এখানে কিন্তু হুজুর হাত দেয় না বা কিছু করে না। তো তারপর হুজুর বলছে যে এখানে খুব বড় ওই জিনের প্রবলেম করতেছে, যেটা তোমার বড় বাবার জিনগুলো ছিল ওগুলা প্রবলেম করতেছে, এখানে কাজ করতে হবে। তো কাজ করতে উনি একটা কিছু জিনিস আনতে বলে, তো অ্যাকচুয়ালি ওগুলো আমার আনা হয় নাই, আমি খুব ব্যস্ত হয়ে পড়ি এবং হুজুরেরও খুব ব্যস্ততা ছিল, হুজুর হজে চলে যায়, তারপর আমার এই পর্যন্ত
এটার প্রসেসটা
শেষ হয়নি।
কাগজের মধ্যে তো এঁকেছেন নাকি মাটির মধ্যে?
পাকার মধ্যে,
পাকার মধ্যে, ওখানে আগুন ধরে যেত।
হ্যাঁ ওখানে আগুন ধরে যেত।
আরো যদি মানে আসলে প্রসেসটা যদি আরো ফার্দার যেত তাহলে বোঝা যেত যে আসলে কি, মানে এই জিনিসগুলোতে আমরা বিশ্বাস করতে নাই বলি, যাদের সাথে এই প্রবলেমগুলো ঘটে তাদের মাঝে মাঝে বিশ্বাস না করার উপায় থাকে না, তো বাধ্য হয়ে অনেক সময় বিশ্বাস করতে হয়। তো মাহবুব ভাই, এইগুলো ছাড়াও তো আরো কিছু ঘটনা আছে আপনার কাছে?
হ্যাঁ, আমার লাইফে অনেক ঘটনা ঘটছে, তো আমরা একটু একটু করে শুনি যে আরো দু একটা এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে।
আচ্ছা, তাহলে আমি আমার লাইফে সর্বপ্রথম যে যে ঘটনা সব ঘটায় সেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম সর্বরাতে নামাজ পড়তে মসজিদে যেতাম, সারাত মসজিদে থাকতাম। তো আমি আর আমার ফ্রেন্ড, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মেহরাব, আমরা নামাজ পড়তে গেলাম সর্বরাতে নামাজ পড়তে। তখন আমার বয়স হবে 10-12 বছরের মতো। আমি যেখানে থাকি সেখানটা হচ্ছে যে নির্দিষ্ট মসজিদ কলোনি, তো মসজিদে মানে কলোনির কিছু সংখ্যক মানুষ থাকে আর কি, বেশি মানুষ থাকে না। তো নিচে নামাজ পড়তেছিল সব, আমি বললাম যে চলো দোতলায় যাই। তো দোতলায় যাওয়া গেলাম, আমি আরো দোতলায় গেছি। তো দোতলায় গিয়ে দেখলাম যে মানে নামাজ পড়তেছে অনেকগুলো মানুষ, সামনে কাতার করা একজন মানুষ এর মধ্যে করতেছে নামাজ পড়তেছে। তালা লাগানো ছিল দোতলাতে, ভিতরে নামাজ পড়তেছে দেখলাম। তো আমি একটু আগে গেছিলাম, তো আমি গিয়ে বললাম যে নাম দেখলাম যে নামাজ পড়তেছে। আমার ফ্রেন্ড আবার সিঁড়িতেই ছিল, হাট আস্তে আস্তে আসতেছিল, তোরে বললাম দেখো যে নামাজ পড়তেছে। তো ওরে বললাম দেখে যে নামাজ পড়তেছে, বইলা এদিকে দিকে তাকালাম, দেখলাম যে আর কেউ নাই মসজিদে, তো আর কেউ নাই। ও আসলো, ও এসে দেখে আর কেউ নাই, কিন্তু ও শুনছে সুরা পড়তেছে, এটা শুনছে যে বললো যে নামাজের, আমি তো শুনলাম মাত্র। এটা হওয়ার পরে উপরে ও ছাদের যে সিঁড়িটা দেখলাম, ছাদের সিঁড়ি থেকে আমাদের মসজিদের যে খাদেম সাহেব, উনি উনি আমাকে খুব ভালো করে চিনতো। উনি বলতো তুমি এখানে কি করো, যাও যাও নিচে যাও, নিচে গিয়ে নামাজ পড়ো, তাহলে আসেন না, যাও নিচে যাও, তাহলে তালা দেখতেছো না। কিন্তু আপনারা তালার ভেতরেই তখন দেখছিলেন যে নামাজ পড়ছে?
ওকে, তারপর নিচে চলে গেলাম, যে আমি তো সাথে সাথে খুব ভয় পেলাম, আমার ফ্রেন্ডও ভয় পেলো, তো ভয় পেয়ে নিচে চলে গেলাম। তো মসজিদের ভিতরে তখন তো কোনো জামাত হয় না, যে যার জামাত নামাজ পড়তেছে সবকিছু করতেছে। মসজিদের ভিতরে যাওয়ার পর দেখি যে মসজিদের ভিতরে খাদেম সাহেব, উনি ওনার জায়গা মতন নামাজ পড়তেছে।
আচ্ছা আচ্ছা,
খাদেম সাহেব উপরে, ওনাকে আমি দেখে আসলাম
যে আপনাদেরকে নিচে চলে যেতে,
নিচে চলে যেতে বললো,
কিন্তু নিচে যে দেখছেন আসলে উনি নামাজ পড়ছে।
আমার ফ্রেন্ডটা একটু সাহস বেশি ছিল, আমার কম না, তো দুজনে আবার উপরে গেলাম, গিয়ে দেখলাম ওখানে খাদেম সাহেব নেই, এবার কিছুই নেই,
বা নামাজ
একদম টোটালি ফাঁকা।
আমরা জানি যে মসজিদে কিন্তু জিনরা নামাজ পড়তে আসে অনেক সময়, যেন মসজিদ মাদ্রাসায় এই ঘটনাগুলো একটু বেশি ঘটে থাকে, জিনদের উপস্থিতি ওখানে থাকে, মানে ওখানে ভালো জিনের সংখ্যাটাই বেশি, তেমন কোনো ক্ষতি করে না, শুধু তারা যেটা চায় যে তার নামাজ আদায় করতে আসে বা তাদের যে শিক্ষার কাজে আসে ওটাতে যেন কোনো ডিস্টারবেন্স না হয়। মাহবুব ভাই, আপনার আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি হয়েছে কি?
2014 সালে কোরবানি ঈদের পর আমাদের গরু এক্সট্রা একটা কিনা হয়েছিল। তো আমি যে কলোনিতে থাকতাম ওইটার অপোজিটে আরেকটা কলোনি আছে, রাস্তার অপোজিটে, তো ওই গরুটা ওইখানে জবাই দেওয়া হয় একদিন রাতের বেলা, রাত 12টার পরে জবাই দেওয়া হয়। তো জবাই দিয়ে তারপর হচ্ছে যে গরুর মাংস সবকিছু নিয়ে আসা হচ্ছিল একে একে। তা আমি যখন গরুর কলিজা তারপর আরো কিছু এগুলো নিয়ে আসছিলাম, বাতিটি করে নিয়ে আসতেছিলাম, তো আমি আমার কলোনিতে ঢুকে আসতেছিলাম। তো আমাদের কলোনিতে হচ্ছে একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনটার এখানে অনেক সময় অনেকে অনেক কিছু দেখছে, আমাদের কলোনি মানুষগুলো কম দেখে, কিন্তু বাহির থেকে যারা আসে দেখা যায় রাতের বেলা যদি আসে তারা অনেক কিছু দেখে। তো আমি ওখান দিয়ে যখন আসতেছিলাম তখন পিছন থেকে আব্বু ডাক দিল, আব্বু দাঁড়াও, মানে আমি মোবাইল আছে ইউজ করতে করতে আসতেছিলাম, তো সেই জন্য মতটা ইয়ে করেনি। তারপর আবার যখন ডাক দিল তখন আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি যে আব্বু ডাকতেছে পিছনে, আব্বু দাঁড়াও। তার পিছন দিকে না ঘুরে আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম যে হ্যাঁ বলো তুমি কই। আব্বু বলো বাসায় গেছো? আমি বললাম আমি তো বাসায় যেতেছি। বলতেছে আচ্ছা ঠিক আছে, বাসা থেকে তাড়াতাড়ি এখানে আসো, আমি এখানেই আছি, যেখানে গরু কাটা হচ্ছে আব্বু ওখানেই বসে আছে, অথচ পিছন থেকে আব্বু আমাকে ডাকতেছিল।
কিন্তু আপনার, আপনি কেন ফোন দিয়েছেন যে আপনার আব্বুকে আপনি পেছনে না?
আমি জানি মানে ছোটবেলা হুজুরদের কাছে শুনছিলাম বা ফ্রেন্ডদের কাছে ঘটনা শোনা যে পিছন থেকে ডাকে রাতের বেলা, এটা নাকি সমস্যা,
সেই জন্যই আপনি,
সেই জন্য আমি সরাসরি পিছনে তাকাই না।
ওকে, আসলে এই জিনিসগুলোর প্রতি জিনদের একটা আকর্ষণ থাকে, মানে আমি জানি না এটা কেন, কারণ আমরা জানি জিনের খাবার তো একটু অন্যরকমের হয়ে থাকে, তারপরও কেন এই ধরনের জিনিসগুলো,
খাবার নিয়ে কোনো ডেফিনেশন নাই,
ডেফিনেশন নাই। ঘটনাগুলো ঘটে। আর আরেকটা ঘটনার কথা আপনি বলেছেন,
ওই আমাদের কলোনিতে হচ্ছে যে এরকম অনেক ঘটনা ঘটে, দেখা যায় অনেক অনেকে অনেক কিছু দেখে। দেখা যায় আমাদের এখানে অনেক আম গাছ আছে, তো দেখা যায় অনেক বাচ্চারা বড় ভাইরা রাতের বেলা আম পাড়তে গেছে, আম পাড়তে গিয়ে ওনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমি এরকম আর একটা ঘটনা বলবো, যে আমি আর আমার যে ফ্রেন্ডটা, আমার বেস্ট ফ্রেন্ড, রাতের বেলা কথা বলতেছিলাম আমাদের বাসার সামনে হচ্ছে বিশাল একটা জাম বাগান আছে, ওখানে 20-25টার মতো জাম গাছ আছে। তো ওখানে দাঁড়িয়ে দিন আমরা গল্প করতেছি, তো আমাদের পাশের বাসায় একটা ভাইয়া ছিল, ওই ভাইয়াটার উপর আবার পরি আসর করে যেটাকে বলে, ওই ভাইয়া খুব মডার্ন টাইপের ছিল, সিনেমা হিরোদের মতো চলাফেরা করতো অলওয়েজ। ওই ভাইয়ার উপর পরি আসর করার পর হয় কি যে ওই ভাইয়াকে নাকি থাপ্পড় মারতো, নামাজ না পড়লে থাপ্পড় মারতো। তো তারপর দেখা যাচ্ছে যে উনি নামাজ পড়া শুরু করে, এক পর্যায়ে দেখা যাচ্ছে উনি দাড়ি কাটতে পারতো না, উনি সবসময় শর্ট প্যান্ট পরে চলাফেরা করতে বেশিরভাগ সময়, সবকিছু বাদ দিয়ে নামাজ পড়া শুরু করে, দাড়ি থেকে শুরু করে উনি সম্পূর্ণ ইসলামিক হয়ে যায়, এবং তারপর উনি তাবলিগ তাবলিগে যায়, বর্তমানে উনি সম্পূর্ণ হুজুর টাইপে। তো ওই দিন রাতে যখন আমরা গল্প করতেছিলাম, উনি আশেপাশে ছিলেন, একটু দূরে উনি ছিলেন, উনি মনে হয় ফোনে কথা বলছিলেন বা কিছু একটা, আমি আর আমার বন্ধু এখানে দাঁড়িয়ে গল্প করতেছিলাম, হঠাৎ করে আমি একটু হালকা সাউন্ড পাই, যেটাকে বলে কর্মরের মতন একটা সাউন্ড পাই। শব্দটা পাওয়ার পর দুজনের কথার মাঝখানে চুপ হয়ে যায়, তো কিছু না, প্রথমে আবার একটু করে হালকা করে, এবার একটু ভাঙা শব্দ, যেরকম আর কি ডাল ভাঙা বা হাড়ি ভাঙা যেরকম এরকম সাউন্ড হচ্ছিল। তো এবার আমি একটু ভয় পেয়ে যাই, আমি বলি যে বাসার সামনে, একদম বাসার সামনে দেখুন চলুন, চল বাসায় ঢুকে যাই। ও বলতে স্যার ধুর কি হবে, আল্লাহ আছে না, আর ভয় পাওয়ার কি আছে। আমি বললাম যে না চল, তো ও তারপর ও সাই দিচ্ছিল না, তারপর মানে আমি বেশি ভয় পেয়ে যাই, সেই জন্য আমি ওর হাত ধরে টান দিয়ে দুই তিন চার পা মাত্র আগাইছি, প্রচন্ড মোটা বিশাল একটা ঢাল একদম সেম জায়গাতে ভেঙে পড়ে, যেখানে আপনার দাঁড়িয়েছিলাম সেখানে ভেঙে পড়ে। এত বড় ডাল ভেঙে পড়ার কোনো প্রশ্নই আসে না, যেখানে কোনো বাতাসই নেই, এমনও হতে পারে এটা কিন্তু শুকনা ডালও,
শুকনা ডালও হতে পারে,
শুকনা ডালও না, সম্পূর্ণ কাঁচা ডাল ছিল। এত বড় একটা ডাল ভেঙে পড়ে যে পাশের বাসার আঙ্কেল উনি টের পায়, টেপে বাইরে বেরিয়ে আসে যে কি হয়েছে, এত ওই ভাইয়াটা দুধ দিয়ে কাছে চলে আসে যে তোমরা তো এখানে দাঁড়াচ্ছিলাম, তো ভয় পেয়ে গেছিলাম, মানে এক্স্যাক্টলি আমাদের যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতেই পরে। এত বড় ডাল যে ওইটা শুকিয়ে যাওয়ার পরে এখনো ওইটা আছে, ওইটা লাঠি হিসাবেও কেউ নেয় নেই, এরকম মোটা একটা ডাল পড়ছে আর কি।
আপনার ঘটনাগুলো শুনে আমি জানি না, আমার পার্সোনাল হচ্ছে যে আমার ভালো লেগেছে ঘটনাগুলো। তো আমরা চাই যে আর যেতে চাই আপনাদের কলোনিতে, একটু ঘুরে দেখতে চাই আমরা যে কি অবস্থা, সম্ভবত রাতের বেলায় সবচেয়ে বেস্ট টাইম ওই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য, যে ধরনের এক্সপিরিয়েন্স এর কথা আপনি বলেছেন। তো নিয়াজ অনেক ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবার ফিরব। ডর চার মিনিট পর আরো একবার স্বাগত, শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন, ঘরের মধ্যে দুইয়ের অধিক জন থাকবেন না, বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর
শোক ভাই, ডরে স্বাগত আপনাকে আমাদের এই জার্নিতে।
ধন্যবাদ।
তো আমি যেটা জানি যে আপনি হয়তো কিছুদিন আগে বা এই বছরের শুরুর দিকে কোন একটা সময়ে ইন্ডিয়াতে গিয়েছেন এবং আপনি যান সেখানে কিছু একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, সেই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে চান আপনি আমাদের সাথে।
ধন্যবাদ। তবে এখানে একটা কারেকশন মনে হওয়ার দেওয়া দরকার, কারণ যারা পরিচিত আছেন তারা একটু সাজেশন করতে পারেন। আমি নিয়মিত ইন্ডিয়াতে যাই এই কথাটা পুরোপুরি বলা ঠিক হবে না, কারণ আসলে সত্যিকার অর্থে আমি এই প্রথম ইন্ডিয়াতে গেলাম। তো যে ঘটনাটা আমি একটু আজকে মানে বলবো আপনাকে, সেটা হচ্ছে যে সময়টাতে আমি ইন্ডিয়া গেলাম ঠিক একই সময়তে আমার একটা পরিচিত ফ্যামিলি ইন্ডিয়াতে গিয়েছে এবং কলকাতায় আমরা মিট করেছি। তো যে ভাইয়ের সাথে আমার যে ভাইয়ের সাথে আমরা মিট করেছি, আমি ওনার সাথে ছিলেন ওনার মা আর ওনার ওয়াইফ আর ওনার 2 বছরের একটা বাচ্চা। তো ওনার যে মা মাসি অনেক বয়স্ক, মূলত ওনার জন্য ওনারা গিয়েছেন ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণের জন্য আর কি। ওনারা গয়া কাশি তীর্থস্থানগুলো যেগুলো আছে ইন্ডিয়াতে তারা যাবেন, আর আমি গিয়েছিলাম আমার কাজে প্লাস ভ্রমণ। তো কলকাতা থেকে আমরা ওনারা যাবেন হচ্ছে গয়া এবং কাশিতে যাবেন, আর আমি ওনাদের সাথে গয়া পর্যন্ত যাব। এরপর আমি আবার আগ্রা যাব, আমি যাবো মূলত তাজমহল দেখার জন্য। কলকাতা থেকে আমরা একই ট্রেনে উঠলাম।
ওইখানকার মানে খুব তো লং ডিস্টেন্স মনে হয় যে অনেক দূর।
লং ডিস্টেন্স বলতে মানে ইন্ডিয়ার একটা শহর থেকে আরেকটা শহর বা একটা রাজ্য থেকে শহর আরেকটা রাজ্য তো প্রায় 2000 মাইল 1200 মাইল 1500 মাইল দূরত্ব।
এবং আমি যতটুকু জানি যে কলকাতা থেকে গয়ার দূরত্ব খুব সম্ভবত বাই ট্রেন 1500-1600 ঘন্টা।
হ্যাঁ 1500-1600 ঘন্টা, রাইট, এক্স্যাক্টলি 1500-1600 ঘন্টার একটা জার্নি। আমরা ট্রেনে করে যাচ্ছি, যাওয়ার পথে মানে বাইরের অবস্থা ছিল পুরো অন্ধকার রাতের বেলা। ওখানে কয়েকটা জায়গা আছে খুবই শুনশান, শুধু রেল লাইনটাই আছে, আশেপাশে দুই পাশে শুধু জমি আর জমি, কোনো গ্রাম নেই, মানুষের কোনো বসতি কিংবা অন্য কোনো কিছু নেই, কিন্তু তেমন মানে জনবসতি বলতে কোনো কিছুই সেখানে নেই। তো এই জায়গাগুলিতে হয় কি প্রায় মানে ট্রেন ডাকাতি হয়, এই জন্য এই জায়গাগুলো যখনই ট্রেনটা আসে ট্রেনের আপনার ট্রেনের যেই মাইক আছে সেখানে ঘোষণা করে দেওয়া হয় যে এই সময় যেন ট্রেনের জানালাগুলো যেন অবশ্যই বন্ধ করে রাখা হয় এবং কেউ যেন ভুলেও ট্রেনের দরজায় না দাঁড়ায় কিংবা মানে কারো বাইরে থেকে
অভিজ্ঞতা হয়েছিল আমার যতটুকু দেখেছি আমি যে লং ডিস্টেন্সের যে জার্নি গুলো থাকে অনেক সময় ট্রেন এমন এমন জায়গার মাঝে দিয়ে যায়, আবার অনেক সময় ট্রেন গুলো দাঁড়ায়, মানে আশেপাশে আমি এমনও দেখেছি আশেপাশে ধুলো মরুভূমির মতো, যদিও মরুভূমি না দেখতে মনে বিশাল মরুভূমি, কোনো কিচ্ছু নেই, জাস্ট ট্রেন হয়তো লাইন পাস করার জন্য বা অন্য ট্রেনকে জায়গা দেওয়ার জন্য
দাঁড়িয়ে আছে।
তো এরকম একটা ঘটনা যদি রাতের বেলা ঘটে এবং সেটা যদি এরকম ভয়ঙ্কর কিছু জায়গা হয়ে থাকে তাহলে তো ভয়ের মাত্রাটা আসলেই অন্যরকম হতে পারে।
ঠিক আছে, তো এরকম একটা সময়ই ট্রেনে ঘোষণাটা আসলো। আমরা তো আগে কখনো বাংলাদেশে এরকম সিচুয়েশনে পরিচিত না, আমরা তো ভয় পেয়ে গেলাম যে ডাকাত টাকা পড়ে গেল কিনা অলরেডি। তো যারা সাথে যারা ছিলেন যে ফ্যামিলিটা ওদের সাথে একটু বেশি টাকা পয়সা ছিল, কারণ যে বুঝতে পারছেন তারা একটু ভয়টা বেশি পেয়েছেন। এই বেশ কয়েকবার আপনার ট্রেনে বাইরে থেকে ঢিলও পড়েছে, এটা অবশ্য আমাদের বাংলাদেশে যারা আছে তারা পরিচিত বাড়ি থেকে ঢিল পড়াটা। তবে এই ঢিলটা আসলে বাংলাদেশে যেটা হয় বাচ্চা কাচ্চারা যখন আশেপাশে থাকে তখন ঢিল দেয়, কিন্তু এগুলো হয় যখন মানে যারা ডাকাতি করে যখন থাকে এই সতর্কতার কারণে তারা যখন ট্রেনটা থামাতে পারে না কিংবা তারা ডাকাতিটা করতে পারে না তখন তারা মেজাজ খারাপ হয়ে বড় বড় ঢিল তারা ছোড়ে। তো এই এরকম সিচুয়েশন পড়েছে এই যাত্রায় প্রায় 3-4 বার। ওদের সাথে আমি গিয়েছিলাম গয়া পর্যন্ত, তারপর ওখান থেকে আমি চলে যাই আগ্রায় আর ওনারা কাশ্মীর দিকে চলে যান। তো আমরা যখন আবার ব্যাক করি কলকাতায় তখন আমি ঘটনাটা শুনি। ঘটনা ছিল এরকম, ওনারা যখন গয়া থেকে কাশিতে যান, কাশির যে মূল মন্দির ওখানে যাওয়ার জন্য, ওনারা একটা জিনিস জানতেন না যে কাশির যে মূল মন্দিরটা ওটা যদিও কাশির যে এলাকায় পড়েছে কিন্তু গয়া থেকে কাছে বেশি, কিন্তু কাশির যে স্টেশন ওখান থেকে পিছনে। ওনারা সরাসরি কাশি চলে গেছেন, ওখানে নেমে তারা জানতে পারলেন যে তারা যে মন্দিরে যাওয়ার জন্য তারা এসছেন সেটা তাদের জন্য গয়াতে নামলেই তাদের জন্য সুবিধা হতো, এখন তাদেরকে অনেকটা পথ পিছনে যেতে হবে। ব্যাপারটা যেটা হয়েছে তখন রাত 3টা বাজে, কাশি স্টেশনটা বড় কোনো স্টেশন না। যা হোক, তো তখন তার মা একটা বাচ্চা এবং এক ওনার ওয়াইফ নিয়ে আছেন, কোনো জনমানুষ নেই, অন্ধকার ছিল, সোডিয়াম বাতি ছিল, ওকে সোডিয়াম বাতি তেমনি তো আলোটা খুব পরিষ্কার না, কয়েকটা মানুষ হয়তো শুয়েছিল কিন্তু এগুলো ঠিক মানুষ কিনা তা উনি প্রথমেই গেস করতে পারছিলেন না, কিন্তু বুঝতে পেরেছিলেন যে হয়তো মানুষই হবে, কোনো বিছানা নেই, উপরে চাদর, এগুলো দিয়ে 3-4 জন হতে পারে, উনি গেস করে ও মানুষ হয়তো শুয়ে আছে। যে মন্দিরে যাবেন সেখানে যাওয়ার জন্য তাকে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। এখন তিনি কি করবেন, তিনি বুদ্ধি করে স্টেশন মাস্টার রুমে গেলেন, স্টেশন মাস্টারকে ডেকে তুললেন, বললেন যে আমরা তো ওখানে যাবো তো আমরা এখন কি করতে পারি। তখন স্টেশন মাস্টার বললেন যে আপনার সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই, আমি আপনাকে ওয়েটিং রুম খুলে দিই, আপনি সেখানে অপেক্ষা করেন, আপনার যে সাথে যেহেতু একটা ফ্যামিলি আছে। উনি দরজাটা খুলে দিলেন ওয়েটিং রুমের, ওনার কাছে চলে গেলেন। ওনার আধা ঘন্টা পরে যেটা উনি শুনতে পেলেন যে বাইরে একটা শব্দ, শব্দটা কিরকম, একটা ট্রেন আসলে চারদিকের অনেক মানুষের যে কোলাহল এই কোলাহলের একটা শব্দ।
এতক্ষণ ধরে যে স্টেশনটা একদম শুনশান নিরবতা সেই স্টেশন মানে এখন মানুষের ভরপুর,
ভেতর থেকে মনে হচ্ছে যে অনেক মানুষ এসছে। তো যাই হোক, এই শব্দটা শুনে যার কথা বলছি দীপু ভাই, উনি দরজাটা খুললেন, দরজাটা খুলে উনি আমাকে যেটা বললেন যে ওনার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ হচ্ছে উনি যে কোলাহলটা শুনে দরজাটা খুলেছিলেন এখানে প্রায় কমপক্ষে 50-60 জন মানুষ থাকার কথা, কিছু নেই আগের মতো। উনি যখন ওয়েটিং রুমে যখন দরজাটা মানে ঢুকলেন তখন স্টেশনটা যে পরিবেশ ছিল ওই দুই একজন ঘুমিয়ে আছে চাদর মুড়ি দিয়ে, ওই একেবারেই সেম, একটা হকারও আসেনি বা কেউ আসেনি এখানে এরকম। উনি দরজাটা লাগিয়ে উনি বের হলেন না, দরজাটা লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে উনি আর কাউকে কিছু জিজ্ঞেস করেছে বললেন না, উনি চুপচাপ রয়ে গেলেন, ওনারা কথা দরজার মতো কথা বলছে। উনি আধা ঘন্টা পরে আবার যখন শব্দটা শুনলেন, তখন উনি কনফার্ম হওয়ার জন্য যে ওই যে শব্দটা উনি শুনছেন এটা অন্যরা শুনছে কিনা এটা উনি ওনার মাকে জিজ্ঞেস করলেন।
ওই রুমে তো শুধুমাত্র ওনারাই ছিল,
ওনারাই ছিল আর কেউ ছিলেন, উনি ওনার ওয়াইফ, ওনার মা আর বাচ্চাটা। দ্বিতীয়বারে যে উনি যে শব্দটা শুনছেন এটা আসলে উনি শুনছেন কিনা বা শব্দটা আসলে হচ্ছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য উনি ওনার মাকে জিজ্ঞেস করলেন যে মা বাইরে কি কোনো শব্দ শুনতে পাচ্ছ তোমরা? তখন ওনার মা বললো হ্যাঁ এই তো মানুষজন আসছে মনে হয় এখন ট্রেনে আসবে, একটু আগেও তো আধা ঘন্টা আগেও তো এরকম একটা শব্দ আমরা পাইলাম। তখন দরজা খুললি, তখন কি কাউকে দেখিস নাই? তখন আমি কথা না বাড়ি আর দরজাটা না বা খুললাম, মাকে আমি কিছু বললাম না, মানে উনি বললেন দীপু ভাই তার মাকে কিছু বললেন না, না বলে দরজাটা না বা খুললেন। খুলে আবার ঠিক সেম এক্সপিরিয়েন্স, তখন কোনো মানুষ নেই, সেম আগের মতোই আবার সব কিছু আগের মতোই আছে। তখন ওনার মা এবং ওনার ওয়াইফ নিজ থেকে জিজ্ঞেস করেন কিরে বাইরে
মানে এত মানুষের শব্দ শুনলাম
কই, ওরা কই ব্যাপার কি হলো এখানে? তখন দীপু ভাই বিষয়টা ওনার ওয়াইফ এবং ওনার মায়ের সাথে আবার শেয়ার করলাম যে আসলে আধা ঘন্টা আগে কি তোমরা এরকমই শুনেছ? তখন তারা বললেন হ্যাঁ যে এরকম একটা কিছু হয়েছে এবং আমি যে দরজা খুলেছি এটাও তারা বললেন যে তুই কি তখন কিছু জিজ্ঞেস দেখিস নাই? ওনার মা জিজ্ঞেস করলেন। আমি তখন বিষয়টা মানে সবাই একটু ভয় পেয়ে গেলাম। প্রথমে আমি চেয়েছিলাম ভয়টা আমার মধ্যে রাখার জন্য, দীপু ভাই বলছেন যে ওনার মধ্যে উনি ভয়টা রাখার চেষ্টা করছিলেন, কিন্তু দ্বিতীয়বার ঘটনাটাই ওরা সবাই খুব ভয় পেয়ে গেল। প্রথমে উনি আবার ভাবছেন যে উনি কি এখন স্টেশন মাস্টারকে জাগিয়ে তুলবেন, ওনার ওনার মাও বলছেন যে স্টেশন মাস্টারকে ডাক দিই, আমরা স্টেশনে ডাক দিই, কি হলো একটু ব্যাপারটা তো একটু ইয়ে করা দরকার, এখানে একটা বাচ্চা আছে। তো প্রথমে আমি দরজাটা খুলে যাব, আমার উনি যেটা বলছেন যে ওনার মা ওনার সাথে যেতে চাচ্ছিলেন কিন্তু উনি দেননি, উনি নিজেই স্টেশন মাস্টারকে ডেকে তুললেন,
মানে দীপু ভাই একাই গেছেন,
ভাই একাই গেছেন গিয়ে স্টেশন মাস্টারকে ডেকে তুললেন। স্টেশন মাস্টার বসাতে মানে খুব রেগে গিয়ে রেগে গেলেন আর কি। তো এটা উনি প্রথম ভেবেছিলেন হয়তো ঘুম থেকে ডাক ডেকে তোলার জন্যই,
ঘুম ভাঙার জন্য
বিরক্ত হয়েছে আসলে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে এই যে উনি যে দরজাটা খুলেছেন দুইবার এই জন্য উনি বিরক্ত হয়েছেন যে আপনি দরজা কেন খুললেন। উনি বলেছেন আসলে উনি বলেই গিয়েছিলেন ওনাদেরকে, নাকি বলেই গিয়েছিলেন যে সকাল সকাল হলেই তারা যেন বের হয়, কিন্তু বিষয়টা তার অতটা গুরুত্ব দেয়নি বা বিষয়টা যে এরকম কিছু হতে পারে এরকম তার ভাবেই চিন্তাই করেনি, যে কারণে ব্যাপারটা হয়েছে। তো স্টেশন মাস্টার খুব রেগে গিয়ে তাদেরকে মানে ইয়া করলেন যে এখানে আপনাদেরকে আমি নিষেধ করে এসেছি, আপনারা থাকবেন সকালে, একদম সকাল হলে বের হবেন, আর আগে আপনারা কেন বের হলেন? তো উনি দিয়ে দীপু ভাই স্টেশন মাস্টারকে শান্ত করার চেষ্টা করলেন যে আসলে আমরা তো ব্যাপারটা বুঝিনি যে এরকম কিছু একটা হবে, তো আসলে ব্যাপারটা কি বললেন যে আপনার এত কিছু বোঝা দরকার নেই, আপনি আসেন আপনাকে আমি রুমে দিয়ে আসি, ওখানে আপনি সকালে আগ পর্যন্ত আর বের হবেন না, দরজাও খুলবেন না। উনি দীপু ভাইকে নিয়ে রুম থেকে বের হলেন, সাথে এক বোতল পানিও নিলেন, দরজাটা তালা লাগিয়ে দিলেন। দূরত্ব কিন্তু খুব বেশি নয় দু রুমের, আপনার বুঝিনি স্টেশনের এই পাশ থেকে পাশ, দরজাটা তালা লাগিয়ে ওনাকে নিয়ে আসলেন আর রুমে এসে আবারও খুব কড়া ভাষা বললেন যে আপনারা রুম থেকে কেউ বের হবে না, দরজাও খুলবেন না। তো দীপু ভাই উনি নিজে একটু আগ্রহ করে ওনাকে ভিতরে আসতে বললেন, জিজ্ঞেস করলেন ডাকাত টাকাতে কোনো বিষয় কিনা। তখন স্টেশন মাস্টার মানে উনি হয়তো উনিও মনে করলেন যে না বিশেষ বুঝে বলা দরকার, তখন দরজাটা লাগিয়ে উনি বসলেন, বসার পর বললেন যে আসলে ডাকাতের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম যে এই স্টেশনটাতে আপনার গত 15-20 বছরে বেশ কিছু অপমৃত্যুর ঘটনা ঘটেছে, কিছু মানুষ কাটা পড়ে এখানে মারা গেছে, তো এরপর থেকে রাতেরবেলা এখানে এরকম কিছু বিশেষ ঘটনা ঘটে, যেরকম আজকে আপনারা এক্সপিরিয়েন্স করলেন। আমি যখন প্রথম এসেছি এখানে তখন আমি এরকম স্টেশন মাস্টার যখন বলছেন যে উনি যখন এসেছেন এখানে তখন উনারও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, উনি প্রথম প্রথম খুব ভয় পেতেন এবং উনি কয়েকবার চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আসলে চাকরি ছেড়ে দিলেই তো আসলে কোনো সমাধান না, ট্রান্সফার হতে চেয়েছিলেন কিন্তু অনেক ঝামেলা সেই কারণে হয়ে ওঠে নাই, এখন উনি অভ্যস্ত হয়ে গেছেন এগুলো, উনি আর রাতে ট্রেন না,
তার মানে এই শব্দগুলো উনিও পায় কিন্তু ইগনোর করে,
ইগনোর করে, উনিও পায়, উনি এটাই বললেন যে উনিও পায় ইগনোর করে, এবং এখানকার যারা মানে স্থানীয় তারা জানে এই ঘটনাগুলো এখানে ঘটে।
আচ্ছা আচ্ছা, আর ওই যে মানে সেই তখনও যেটা বলছিলেন যে তখনও সেই স্টেশনের মধ্যে কিছু মানুষ ফুটপাতে বা কিছু অল্প কিছু মানুষ শুয়ে থাকতে দেখছিল, যে আসলে বুঝতেই পারছিল না এটা কারা বা কিছু, ওরা কি তখনও ওইভাবেই ছিল?
হ্যাঁ ওরা ওইভাবেই ছিল, ওরা তখন এভাবেই ছিল, ওরা আসলে মানুষই, ওরা রাতে তারা থাকে এখানে, পথের মানুষ এখানে থাকে, ওরা ভেবেছিল কেউ ঘুম থেকে উঠেও নাই বা কোনো কিছু না, আর কারোর সাথে কোনো আলাপ হয় নাই, কোনো শব্দ আসলে হয় নাই, শব্দ হলে হয়তো ওরা উঠতো, শব্দ আসলে এরকম হয় নাই। পরে স্টেশন মাস্টার ওই যে এক বোতল পানি নিয়ে আসলেন, এটা দিয়ে দুপুর ভাইদেরকে দিয়ে বললেন যে আপনারা পানিও যদি লাগে খাওয়ার পানি এখানে তো আছেই, আর বাথরুম তো আছেই পাশে, একটা বাথরুম ছিল, বাথরুম ইউজ করবেন, খাওয়ার পানি লাগলে এই যে পানি দিয়ে গেলেন আপনারা,
রুম থেকে বের,
কিন্তু রুম থেকে বের হবেন, দরজা খুলবেন না, যত শব্দই হোক, যত শব্দই হোক সকালের আগে আপনারা দরজা খুলবেন না, এটা বলে দিয়ে ওনারা চলে গেলেন। কিন্তু এটা বলার পরেই আমাদের এসে আর এরপর আর কেউ এই কথাটাই উনি আমি যখন কলকাতায় আবার ব্যাক করলাম ওনার সাথে, তখন আমার সাথে ওনারা শেয়ার করলাম আর কি। তো আজকে ওনারা যদি আসতেন, দীপু ভাই বা তার ওয়াইফ বা তার মা যদি কেউ আসতেন, তাহলে তো আপনারা ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শোনাতে পারতেন,
শোনা যেত।
কিন্তু আসলে
যাই হোক, আমরা অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি তো মানে তাদের এক্সপিরিয়েন্সটা আপনি এসছেন বলেই আপনার কাছ থেকে আমরা শুনতে পেরেছি। এরকম আমি কিন্তু সবসময় বলি যে যাদের আশেপাশের মানুষদের সাথে এই ধরনের কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ঘটে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন, এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আসলে এটা হয়তোবা ওইভাবে খুব বেশি ভয়ঙ্কর কিছু না, কিন্তু আপনি যদি ওই অবস্থায় ওই পরিবেশে একবার নিজেকে রেখে কল্পনা করতে পারেন, তাহলে হয়তোবা ওইখানকার এনভায়রনমেন্টটা এবং ওইখানকার যেই ভয়টা তখন আপনি অনুভব করতে পারবেন। আদারওয়াইজ এটা সম্ভব
পরিবেশটা আসলে ওনাদেরকে ভয়টা বেশি পাইয়েছিল,
বেশি স্বাভাবিক, কারণ একটা মানুষ, একটা ছোট্ট বাচ্চা দুজন মহিলার সাথে, তারপরে সে একা, তারপরে একটা
প্রতিটা বিষয় সেন্সিটিভ, বাচ্চাটা একটা সেন্সিটিভ বিষয়, ওনার মা বৃদ্ধ মহিলা, এটা একটা সেন্সিটিভ বিষয়, ওনার বউ ইয়াং সুন্দরী মানুষ, সেটা একটা সেন্সিটিভ বিষয়, মানে বাস্তবিক দৃষ্টিতে দেখতে গেলে এই সবগুলো বিষয় মিলিয়ে এবং রাতের বেলা শুনশান দিলে মতো অন্ধকার,
এটা স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য একটা দেশে,
সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, এবং এই যে স্টেশন মাস্টার কথা বলছেন তারা হিন্দিতে, তারা কিন্তু কথা বলছেন হিন্দিতে, মানে ওই দীপু ভাই হিন্দি ভালো জানেন, উনি নিয়মিত ইন্ডিয়া আসা যাওয়া করেন, উনি হিন্দি ভালো জানেন, ওনার সাথে স্টেশন মাস্টার কথা হয়েছে হিন্দিতে, কারণ স্টেশন মাস্টার বাঙালি না। এবং ওখানে এই কেউ মানে স্টেশন যে ট্রেন ওনারা গিয়েছেন বেশিরভাগ মানুষই ছিল
হিন্দি ভাষা
ভাষীভাষী, কিন্তু অন্যান্য বাঙালি খুব কম ছিল, তো পরিবেশ পুরোটাই ছিল একেবারেই মানে নতুন,
আননোন
একটা এনভায়রনমেন্ট।
ওকে, যাই হোক, খুব মানে আমার কাছে ভালো লেগেছে, একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স বলতে পারি আমরা। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এবিসি রেডিও সকল শ্রোতাকে ধন্যবাদ, যারা ডর শুনছে তাদেরকে ধন্যবাদ।
ওকে, আমরা দুজনের ঘটনাই শুনলাম। এবার হচ্ছে আসলে যেটা কথা দিয়েছিলাম শুরুতে, এই বাড়ির ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেই জন্য আজকে এই বাড়িতে আমরা এসেছি। এবং এই বাড়িটার বর্ণনা কিন্তু আমি মোটামুটি ভাবে দিয়েছি আপনাদেরকে সেই শুরুতেই, এবং আমরা এই বাড়ির যে পারমিশনটা ম্যানেজ করেছি এটাও খুব কষ্টেই ম্যানেজ করেছি যথারীতি। আসলে কেউ নিজেদের জায়গাতে হন্টেড প্লেস এটা প্রথমত অনেকেই স্বীকার করতে চায় না, এবং যদিও স্বীকার করে ডরটিমের কাছে নিজেদের কিছু পরিত্রাণের জন্য, এবং তারা চাই এটার পরিচয় আইডেন্টিটি কোনোভাবেই যেন সবার সামনে না আসে, এবং এক্ষেত্রে তাই ঘটেছে। যদিও এখানে মালিক থাকে না, কিন্তু তারপরও যে কেয়ারটেকার রয়েছে তার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, সে সেই জন্যই এই বাড়িটাকে আসলে বলেছে, এবং সে আমাদের নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে যে এর মধ্যেই আমাদের কাজগুলো আসলে কমপ্লিট করতে হবে। এবং এই বাড়ির ঘটনা যেটা হচ্ছে, এই পুরো বাড়িতে কিন্তু কম করে হলো 4-5 জন কেয়ারটেকার রয়েছে, তারা এই বাড়িটার পুরোটা দেখাশোনা করে। এবং প্রত্যেকের একটা কমন বিষয় যেটা আমাদের সাথে শেয়ার করেছে, যে এই বাড়িতে যখন তারা রাতের বেলা পুরো বাড়িটা রাউন্ড দিতে যায়, মানে এই ফ্লোরগুলো কিন্তু বিশাল, আসলে ডাইনিং রুমটা যেই পরিমাণ বড়, মানে একসাথে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে এই পরিমাণ বড়। তো এখানে তারা গেলেই তাদের ভাষ্য হচ্ছে যে এখানে তারা কোনো কিছু মনে হয় যে এই ফ্লোরে কোনো কিছু কেউ আছে এবং হেঁটে বেড়াচ্ছে, এবং সেই শব্দ তারা পায়, এবং সেই শব্দ পেয়ে যখনই আসে কোনো কিছু আর শুনতে পায় না। কিন্তু এটার একটা মানে লজিক আমার কাছে মনে হয় আছে, যেটা আমি তাদেরকেও বলেছি, যে এত নীরব জায়গার মধ্যে যে কেউ যদি আসেন, আপনার আশেপাশে কোনো ধরনের কোনো কিছু নাই, একটা সময় আপনার নিজের উপস্থিতিই আপনার কাছে মনে হবে যে আপনার অন্য কারো উপস্থিতি আছে। এটা একটা আমার ধারণা মেন্টাল একটা কেস। কিন্তু আরো কিছু ঘটনা আছে যেই জন্য এই তখন আর আমার কিছু লজিক হয়তো বা আমার আর কাজ করেনি, আমার মনে হয়েছে যে না কিছু একটা অ্যাবনর্মাল হলেও হতে পারে, দ্যাটস ওয়াই আজকে আমরা এখানে এসেছি। আর সেই অ্যাবনর্মাল কেসটা হচ্ছে যে এই বাড়িতে এরকম হয়েছে যে রাতের বেলা দেখা গেছে অনেকেই একসাথে আসে, ভয়ে একা কেউ নাকি আসতে চায় না, মানে পুরো বাড়িটা যখন রাউন্ড দেওয়ার জন্য অনেক সময় উপরে উঠে, তো এরকম ঘটনা অনেক ঘটনাও নাকি ঘটেছে যে 2-3 জন একসাথে এসেছে এবং এরই মাঝে কেউ একজন আঘাতপ্রাপ্ত হয়েছে, হঠাৎ করে মনে হয় যে কোথাও দূর থেকে কোনো কিছু ছুঁড়ে মারা হয়েছে তাদের দিকে, এবং সেই কাচের জিনিসপত্র কিছু ভাঙার চিহ্ন পাওয়া গেছে, তারা পরবর্তীতে হঠাৎ হেরে যাচ্ছে, দূর থেকে কে নাকি তাদেরকে ছুঁড়ে মেরেছে, অথচ পুরো মানে ফ্ল্যাটের মধ্যে, মানে পুরো এই এরিয়ার মধ্যে সেই মানুষগুলো ছাড়া আর কেউ ছিল না, শুধুমাত্র তারাই ছিল। কোত্থেকে কে ছুড়ে মেরেছে কোনো কিছুই, মানে কিচ্ছু পাওয়া যায়নি, কিচ্ছু বোঝা যায়নি। তো এরকম ঘটনা বেশ কয়েকবার নাকি ঘটেছে তাদের সাথে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, রাতের বেলা প্রত্যেকটা ফ্লোরের মধ্য থেকে তারা খুবই মানে বাজে প্রকৃতির গন্ধ পায়। এত সুন্দর পরিপাটি একটা বাসা, এইখানে কোনো দুর্গন্ধর কোনো কিছুই নেই, মানে মানে নোংরা কোনো কিছু নাই এখানে। আপনি গন্ধ পাবেন কোত্থেকে? আশপাশ থেকেও আসা সম্ভব না, কারণ কাঁচ সমস্ত কিছু লাগানো, এসি করা। এই জায়গাগুলোর মধ্যে রাতের বেলা নাকি ওনারা হট মানে বিভিন্ন সময়, বিশেষ করে রাত একটার পর থেকে তিনটা অবধি, এমন ধরনের উৎকট বাজে দুর্গন্ধ পায়, যে দুর্গন্ধ ওনারা এয়ার ফ্রেশনার আরও কিছু ইউজ করে কোনোভাবেই তারা দূর করতে পারে না। এবং সবচেয়ে কিউরিয়াস একজন সিকিউরিটির লোক ছিল, একজন কেয়ারটেকার ছিল, যিনি নাকি এই রাতের বেলা যেইখানে দুর্গন্ধ হয় সেটা সহ্য করে এক রাত ওখানে থাকার চেষ্টা করেছিল যে আসলে কি। কিন্তু আসলে উনি পুরো রাতটা এই রুমের মধ্যে কাটাতে পারেনি, এর আগেই তাকে বের করে নিতে হয়েছে। এবং খুবই অসুস্থ হয়ে গেছিল এবং তার পুরো শরীরে নাকি বিভিন্ন ধরনের মানে জখমের দাগ পাওয়া গেছে, এবং তার গলার মধ্যে গলার টিপে ধরার চিহ্ন পাওয়া গেছে। এটা হতে পারে নিজের হাতে অনেক সময় যদি টিপে ধরে থাকে বিভিন্ন মানে মানসিকভাবে যদি খুব বেশি ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু তার পিঠে পুরো শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আঁচড়ের দাগ পাওয়া গেছে, এবং তার তাকে বলতে গেলে অনেকটা মানে মুমূর্ষু অবস্থায় এই রুমে পাওয়া যায়, পরবর্তীতে উদ্ধার করা হয় এবং এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এবং বেশ কিছুদিন হসপিটালে ভর্তি থাকার পর সে সুস্থ হয়, এবং এরপরেই কিন্তু ভয়ের মাত্রাটা আরো বেড়ে গেছিল। তো এর পরবর্তীতে তারা যে বাসার মালিক রয়েছে তার সাথে কথা বলে এখানকার কেয়ারটেকাররা হুজুর এনে তারপর এখানে বিভিন্ন কিছু করিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘরের ঠিক দরজার মুখে বিভিন্ন সুরা লিখে রেখেছে, এবং তাবিজও নাকি আছে। ওনারা আমাদেরকে যদিও দেখায়নি, বলেছে যে বিভিন্ন জায়গায় কিছু তাবিজও রাখা রয়েছে, এবং তারা মোটামুটি এখন কিছুটা হলো মুক্তিতে আছেন বলে, এই বিষয়গুলা থেকে কিছুটা টেনশন ফ্রি আছেন বলে জানিয়েছেন। তো আমরা আজকে এই বাসায় আসার উদ্দেশ্য ছিল এই বিষয়টাই দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি যেই জায়গাটা থেকে গন্ধ আসে বা যেই জায়গাটাতে খুব বেশি অ্যাবনর্মাল লক্ষ্য করা যায় সেই জায়গায় আমাদেরকে যেতে দেওয়া হয়নি, কারণ ওই জায়গাটা আসলে একটু বাড়িটার খুব বেশি ভেতরে এবং সেখানে সবাই যাওয়া অ্যালাউড না, দ্যাটস ওয়াই আমাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। যাই হোক, আমরা এর কাছাকাছি বসেই আজকে ডরটা ধারণ করেছি, এবং আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মানে অ্যাবনর্মাল কোনো কিছু পাইনি। শুধু যেটাই পেয়েছি সেটা হচ্ছে একদম শুনশান নীরবতা, এত বড় একটা বিশাল বাড়িতে খুব মানুষের কোনো উপস্থিতিই নেই। তো সেই বিষয়টা ছাড়া আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছুই, কোনো কিছুর অস্তিত্ব খুব একটা টের পাইনি। তো এই হচ্ছে এই বাড়িটার ঘটনা, যেই জন্য পুরো ডর টিম আজকে এখানে চলে এসেছে। আজকের মতো এই হন্টেড প্লেস থেকে আমরা বিদায় নিব, তবে স্টুডিওতে আরজে কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের জন্য অপেক্ষা করছে ট্যারট কার্ড সেগমেন্টে। সো সাথেই থাকুন, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আমি সুমন, লোবান এবং আরো কিছু অতিথি আপনাদের সাথে যোগ দিবে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। বারোটায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাংকস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে হবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত 11:50। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is ডর ট্যারট। ফিরছি ঠিক রাত 12টায় স্পেশাল সেগমেন্টে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের ট্যারট কার্ড রাউন্ড শুরু হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এখন থেকে শুরু করে রাত একটা অবধি আমাদের সঙ্গে থাকবেন এই পার্টের যিনি মেন্টর রেজা ভাই।
রেজা ভাই, হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে।
জি, এবং রেজা ভাই, আজকের এই পার্টে আসলে কি করবেন সেই বিষয়ে যাওয়ার আগে, যে গেস্ট আমাদের এখানে কন্টিনিউয়াসলি অনেকবার যোগাযোগ করে শেষ পর্যন্ত আমাদেরকে মানে কনভিন্স করতে পেরেছেন আমাদের অনুষ্ঠানের জন্য,
আমাদের গত সপ্তাহে কিন্তু হুজুর ছিল, এবারেও হুজুর।
হ্যাঁ, এবং আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে ঠিক হুজুর বলবো না, মানে বিএলএম যারা চর্চা করেন তারা আসতেছেন এবং আমরা তাদেরকে ফ্লোরও দিচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো প্রথমে একটু পরিচিত হয়ে নিই যিনি গেস্ট হিসেবে আজকে আমাদের সঙ্গে আছেন। প্রথমে আপনার নামটা একটু বলুন।
নাম মোহাম্মদ আব্দুল্লাহ।
আপনার কি গল্প আমাদেরকে একটু বলেন রেজা ভাই, একটু শুনুন। মাঝে মাঝে
প্রশ্ন করবো আপনাকে।
আমার কাহিনী হলো, আমার দাদার যে ছোট ভাই তিনি কাঠুরি ছিল, গাছ কাটতে গেছে, পরে গাছের নিচে দুইটা হাড়ি পেয়েছে, হাড়ির ভিতরে টাকা ছিল, পরে টাকা দিয়ে তিনি মহিষ কিনছে। মহিষ কেনার পর পরে ওই মহিষ দেয়া জমি চাষ করতো, সকাল 7টা বাজে দেখা গেল যে তিনি 4-5 করে বই নিজস্ব ফলাইতে পারতো, মানে সবাই ফার্স্ট ছিল তিনি।
ওই যে ওই মানে জমি চাষে সবার চেয়ে আগায় ছিল,
সবার চেয়ে আগায়
ছিল। আপনি গল্প শুনেছেন
মানে? জি,
দাদাকে তো আপনার দেখেননি?
দাদা আছে, এখনো আছে।
জি,
দাদা ভাইতে আছে।
আচ্ছা, বলেন। তারপর
পরে দাদা একদিন স্বপ্নে দেখে যে তাদের খাল দিয়া 7টা হাড়ি জিতেছে, 6টা পাইছে, 1টা পায়নি।
আমি গেছিলাম বটগাছটা আসলে ওরা ক্লিন করতে জন্য না, জাস্ট দেখার জন্য। আমরা একটা ভিডিও দিচ্ছি, একটা ডাল ভাঙলে নাকি মানুষ অসুস্থ হয়ে যায়,
ডাল আমি দেখেছি,
হাত পা ভেঙে যায়, ডালটাই ভাঙছে। কিন্তু আমার চোখে ক্ষতি হয়েছে, একটা চোখে আমার বাম চোখে ক্ষতি হয়েছে। তো হাড়ির জন্য যদি হয়, আসলে গাছ কাটতে তো হাড়ি পাওয়া যাবে না, ওয়েট করতে হবে, বা কিছু কিছু জিনিসপত্র আছে, কিছু রকি আছে, কিছু কালাম আছে, পড়লে যদি হাড়ি থেকে থাকে সেটা বের হয়ে যাবে গাছ থেকে। তারপর বলো,
পরে এরকম দেখো 6টা বেজে আর একটা পায়নি। পরে কি করলো, ঘুম থেকে উঠে এসে খালে নেমে পরে বাড়ি দিয়ে আসে না, মানে পিড়েতেছে খালের ভিতরে। পরে দেখা যায় এরকম অনেকদিন 1 থেকে 1.5 কিলোমিটার সে রাত্রেবেলা মানে ফজর আগে পিঠে, পরে এরকম করতে পারে সেই যেরকম অসুস্থ হয়েছে। পরে তাদের যে মহিষা ছিল বা বাড়ি ঘরে যা সম্পত্তি আছিল তা বেচতে বেচতে মানে তারা গরিব হয়ে গেছে। পরে তাদের যে ছেলেমেয়েরা পরে ঢাকা এসে কাজ কামে লাগছে। পরে এর থেকে কিছুদিন পর আমার যে আপন দাদা, মানে আমাদের বাসার পাশে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসায় নাম করে।
এটা কোন দাদার গল্প?
পরে
আমরা কিছু বুঝলাম না, 7টা হাড়ির মধ্যে 6টা হাড়ি পেয়েছে, 1টা হাড়ি পায়নি, তারপরে গরিব হয়ে গেছে,
মানে না পাওয়ার কারণ সে খালে নেমে গেছে, ঘুম থেকে ওইটা খালে নামছে, মানে পাইলো না কেউ ওটার জন্য ওখানে খাল
পাইছে,
মানে স্বপ্নে দেখতে ছিল,
দেখতেছে বাস্তবে দেখেনি,
বাস্তবে দেখেনি,
একটা হাড়ি পাইছে বাস্তবে।
আমিও
শুনছি এই যে নদীর থেকে পুকুর থেকে হাড়ি বেশি ওঠে,
কিন্তু এগুলো কেউই দেখে না, কিন্তু সবাই হ্যাঁ শুনছি
শুনছি। দেখা তো আসলে একজন যে হাড়িটা পায় সে দেখে,
বাদও দেখেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
প্রমাণ আছে যে মহিষ কিনছে,
গ্রামবাসী দেখছে
এটা দেখছে। পরে আমার দাদা এবার পড়ালেখা ছিল না, তো যারা আমার আপন দাদা, পরে আমার দাদাই নতুন শিখে একটা হুজুর হয় না, কাছারিতে রাখতো, ছোট পোলাপান পড়তো। পরে একদিন দেখা গেল কি যে আমাদের ওই কাছারিতে হুজুর ছিল, হুজুর নাই, না থাকার কারণে পরে হুজুর নাই কেন বিস্তারিতেছে। পরে দেখে যে ওখানে একটা বড় ব্যাংক করে দিচ্ছে, খুঁজে পাইতেছে না, কিন্তু হুজুর কে তারা পাইতেছে না, হুজুর আর নাই। পরে তারা সন্দেহ করলো যে ব্যাঙের মুখে স্বর্ণ ছিল, স্বর্ণটা হুজুর পাইছে, সেটা নিয়ে হুজুর পলায় গেছে। এবং আমার বাবারাও সেটা বলছে, বাবাও আমাদেরকে বলছে যে এটা আসলে কাহিনীটা সত্য। তারপর থেকে আমার দাদা রাত্রে উঠা মানে নামাজ কালাম পড়তো, জিজ্ঞাসগার করতো। পরে এক পর্যায়ে দেখা যায় কি আমার দাদা দিনবেলা চোখে দেখে না, কিন্তু রাত্রে উঠা সে নামাজের আগে একলা গেট খুইলা দুজু গুজু করে নামাজ পড়তে পারতো, কিন্তু দিনবেলা সে চোখে দেখতো না। চোখে অপারেশন করা হয়েছে, আমার আব্বু অনেক অপারেশন করছে, মানে একবার করছে কিন্তু সে চোখে দেখে না। এক পর্যায়ে আমার দাদা মারা যায়,
দাদার ভাই মারা যায়
না, আমার আপন দাদা।
আচ্ছা, মানে যে দাদা হাড়ি পেয়েছে সে আছে,
সে আছে, একজন মারা গেছে।
পরে মাঝখান দিয়ে আমাদের মানে পারিবারিক কাহিনী হয়, মানে আমার যে আপন দাদি সে বিষ খেয়ে মারা যায়, আমার আব্বুর তিন ভাই বোন ছিল। আমার আব্বু বড় ভাই, সেও মারা গেছে ধরেন দুপুরে খানা
খায়া। নিউজিল্যান্ড থেকে মুহূর্তে আমার কাছে একটা ফোন এসেছে, আমি একটু ফোনটা নিতে চাই। হ্যালো, জি হ্যালো। আপনি কি বাংলায় বলতে পারবেন? তাহলে আমাদের লিসনারদের জন্য বেটার হয়, কজ আপনাকে আমরা যে সময়টাতে পেয়েছি এই সময় আমাদের স্টুডিওতে অনুষ্ঠান চলছিল, সো আপনার কলটাও আসলে এই মুহূর্তে আমাদের লিসনাররা শুনতেছে। সো আপনার ফোনটা নিউজিল্যান্ড থেকে আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, যে কারণে আমি ফোনটা রিসিভ করেছি, নইলে হয়তো বা রিসিভ করতাম না। সো আপনি বাংলায় যদি বলেন তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আপনার নামটা একটু বলবেন? সাজিদ। আচ্ছা, কি বিষয়, মানে আপনি আমাদের এখানে কেন ফোন দিলেন, কি বিষয় আসলে বলেন তো? রেজা ভাই, আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করবো, আপনার কথাগুলো আসলে আমরা বুঝতে পারছি খুব অল্প, আপনি যদি একটু বাংলায় থেমে থেমে স্পষ্ট করে বলেন। আপনি কি পার্ল চাচ্ছেন নাকি পার্লের ব্যাপারে কোনো ইনফরমেশন চাচ্ছেন? কি আসলে
আমি স্বপ্ন দেখছি?
হ্যাঁ, ওই পার্লটা আপনি স্বপ্ন দেখেছেন, মানে আপনি স্বপ্নে ওই পার্লটাকে দেখেছেন, তাই তো? এইরকম একটা জিনিস আপনি স্বপ্নে দেখেছেন এবং এটার ব্যাখ্যা আপনি রেজা ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছেন, তাই তো? ওকে, ঠিক আছে। রেজা ভাই এখানে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। রেজা ভাই, আপনি খুব লাকি আমি বলবো, কারণ দেশের বাইরে থেকে বিভিন্ন রকমের ফোন আসে, আমি বলবো আমার এই
প্রথম,
এটা নিউজিল্যান্ডের ফোন এবং সে কারণেই আমি রিসিভ করেছি। তো রেজা ভাই, আপনি যদি ওনার
বয়স কত
জিজ্ঞেস করেন, আপনার বয়স কত? 20।
দেশের বাড়ি কোথায়?
দেশের বাড়ি কোথায়? নোয়াখালীতে। দেশের বাড়ি? রেজা ভাই আপনি ফোনটা নেন, আপনি একটু ওনার সঙ্গে কথা বলেন।
আসসালামু আলাইকুম সাজিদ ভাই।
ওয়ালাইকুম
আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ।
আপনি
স্বপ্ন দেখছেন, ঠিক আছে? স্বপ্নে কোন, আপনি কখন স্বপ্ন দেখছেন? সকালে দেখছিলেন না? সকালবেলার স্বপ্ন। স্বপ্ন দুই ভাই মানুষ দেখে, একটা শয়তান দেখায়, একটা হচ্ছে আল্লাহর ফেরেশতা স্বপ্ন দেখায়। তো যদি পার্ল আপনি দেখেন, এর মানে হচ্ছে আপনি এমন কোন ব্যাড হ্যাবিট আপনার আছে যেটা এডিকশন টাইপের, যে কোনো একটা এডিকশন আপনার আছে। দুইটা কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে লাইফে একটা পজ আসবে, অল দা ওয়ার্ক উইল বি স্টাক, এরকম রিলেশন ব্রেকআপের সম্ভাবনা খুব বেশি, রিলেশন হোক, জব হোক, স্টাডি হোক, এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। আর যদি পার্ল দেখার পরে ঘুম ভেঙে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পরিবার আর্থিকভাবে উন্নতি করবে, এই দুইটা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে? ওকে, আর যদি নেক্সট কোনো কোয়ারি থাকে আপনারা আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন, আমি সেই ক্ষেত্রে বিস্তারিত কথা বলতে পারবো।
ওকে, এখানে একটা কথা বলে রাখি, থ্যাংক ইউ সাজিদ আমাদেরকে কল করবার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে একটা বিষয় একটু বলে নিই, যে এটা খুব ইনস্ট্যান্টলি হয়ে গেল, আমি যে নাম্বারটা দিয়ে রেখেছি এখানে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে ইনবক্সে রেজা ভাইয়ের একটা নাম্বার দেওয়া আছে, যেটা রেজা ভাই সপ্তাহের একটা পার্টিকুলার ডেতে ওপেন রাখেন এবং সবার কথা শোনেন। আর একটা হচ্ছে পেজের একটা নাম্বার আছে, যে নাম্বারটি আমি প্রথমত অ্যাডমিন হিসেবে দেখি, তারপরে ওটা রেজা ভাইকে আমি ফরওয়ার্ড করি। ওই নাম্বারটাতে দিন রাত 24 ঘন্টা ফোন আসতে থাকে, পেজে যে নাম্বারটা দেওয়া আছে। তো খুব ইনস্ট্যান্টলি আমরা শো করার সময় নিউজিল্যান্ড থেকে, দেশের বাইরে থেকে ফোন পেলাম বলে আমরা খুব মানে ফোনটা রিসিভ করলাম। Awesome, I'm feeling good. Okay, Reza bhai, amra Abdullah kache abar fitte pari.
Abdullah, shono, tumi eto koshto kore ashlam, boyosh kom, to tomar eigulo paranormal na. Jar somoshya take dekhte hobe amake. Tomar maer somoshya tomar ma ke dekhte hobe. Chobi to pokate niye ashto, thik ache, but oshustho hole shobar age doctor dekhabo.
Okay, to Reza bhai, ei porjaye kothay apni apnar jaygay theke kichu bolte chen?
Ami actually amar life er onek story ache, ami majhe majhe bolar sujog pai na, actually majhe majhe pai, dekha jay guest chole ashe ba shomoy hoy na. ছোট্ট একটা ঘটনা বলবো আমার লাইফে। এটা হচ্ছে ঢাকার ওল্ড টাউন, ওল্ড টাউনে আমার আমার এক বড় খালার বাসা। ওদের বাসাগুলো খুব মানে আদিম যুগের বাসা, মানে অনেক আগের ব্রিটিশ আমলের। ওদের বাসায় গেলে আমি সবার আগে ছাদে উঠতাম, অভ্যাস ছিল আমার ছোটবেলা থেকে।
আচ্ছা,
ওদের ছাদের মতো একটা গাছ ছিল, মোটা একটা গাছ ছিল, গাছটা নরম টাইপের, গাছের ডালগুলো নরম। ওই গাছে সাদা ফুল ধরতো,
এটা সেই সাদা ফুল, যে সাদা ফুল ভোরবেলা হিন্দুরা এই ফুল টোকায় না, ফুল টোকায়
ফুলের কথা বলছেন,
শিলি ফুল না, কোনো গন্ধ নেই ফুলে, সাদা ফুল গাছটা রাবারের মতো, মানে গাছটা গোটা দিলে ওখান থেকে রস বের হয়, রাবারের মতো রস বের হয়, খুব মোটা গাছ, বহু পুরান গাছ দেখে মনে হয়। একদিন গেছি সন্ধ্যার পরে বাসা গেছি, গুতা মারছি, গুতা মারছি দেখি রস বেরোয় না, মানে রসটা বেরোতেছে না, আর অনেক গুতেছি তো একটু রস বেরোচ্ছে, কিন্তু রসটার কালারটা লাল ছিল, ব্লাডের মতো লাল না বলবো না, লাল কালার ছিল, লাল দেখে আমি মজা পাচ্ছি, যে লাল রস সুন্দর ইন্টারেস্টিং,
আবার গুতাচ্ছি,
সবসময় তো বাড়িতে সাদা ধসান লাল রস, আর গুতে গুতে রস বাই করছি, বাই করে কাগজের মধ্যে রসটাকে নিছি, লালটাকে নিছি, তো ওইটা আঠার মতো ছিল, নিছি নিয়ে ফুল ছিঁড়ছি একটা, আমি সবসময় গাছ ওইটা ফুল ছিঁড়তাম, এটা বদব্যাস ছিল ওই গাছটা বিশেষ করে, ফুলটাকে ছিঁড়ে কেচি দিয়ে কাটতাম, কুচকুচি করতাম, ইট দিয়ে এটা
ছোট বয়সের গল্প,
ছোট মানে 2003-04 মেট্রিক পাস করছি এরকম।
আচ্ছা,
তো একটা কথা বলে রাখি, আমি সবসময় রাতেবেলা ঘুমাইতাম যখন দরজা লক থাকতো ভিতর থেকে, ছোটবেলা থেকে অভ্যাস, ছোটবেলা থেকে একা ঘুমাই, বাসায় আসছি দরজা লক করে ঘুমাইছি, রাত্রে ঘুমাইছি, ফুল এবং কষ, একটা ফুল আমার পকেটে আর কষটা আমার হাতে, আমি টেবিলে ফুলটা রেখে দিচ্ছি, ঘুমাইছি সকাল ঘুম থেকে উঠে সব নর্মাল, কষটা আছে, কষটা তখন শক্ত পাথর মতো হয়ে গেছে, তো আমি দেখতেছি কষ নিয়ে গবেষণা, কষের মধ্যে কি আছে এটা নিয়ে গবেষণা করতেছি, যেই ফুলটা ছিল টেবিলের উপরে ফুলটা নাই, সবকিছু হয়েছে ফুলটা নাই টেবিল, সকাল ঘুম থেকে ফুল নাই, তো আমি দরজা খুলে আম্মাকে বলছি, আম্মা তুমি কি ফুল নিছো কিনা, এসে ও তো দরজা লক করা, আমি কেমনি ঢুকবো রুমে, আর দরজা লক থাকলে ঢোকার কোনো উপায় নাই, জানলাও নাই যে ঢুকবে, জানলাটা গ্রিলের জানলা, এটা ভেঙে ঢুকতে হবে, ভালো হয়েছে নাই, আমার টেনশন নেই, ফুল গেছে এই দুটো দুটো খেয়ে গেছে মনে হয় শেষ। এরপর থেকে শুরু হয় ঘটনা আমার লাইফে, মানে ওই বাসায়, আমার থাকার বাসায়, তখন আমরা থাকতাম দুতলা থাকতাম, এখন তিনতলা থাকি, কষ্টকে আমি পরে ফেলে দিচ্ছি, প্রতিদিন রাতে ঘুমাইতাম, এটা মাসে 4-5 বার করতাম, রাতে ঘুমাইতাম এই গাছের সাপ দেখতাম, যে গাছ কাটতেছে, গাছ আমাকে বলতেছে তুই কেন আমাকে মারতি, তুই আমাকে কেন মারতি, আমার একটা কষ্ট হতো, তো আমি ভয় পেতাম, ঘুম থেকে উঠতাম লাইট জ্বালায় বসে থাকতাম রাত্রেবেলা, এভাবে কেটে গেছে 7-8 দিন। এরপরে আমি ঘুমাতাম, ঘুমানোর পরে আমার বিছানা থেকে শব্দ আসতো, পোকা কামড়ানোর শব্দ, এরকম বিছানার নিচ থেকে শব্দ আসতো, বিছানার নিচ থেকে কোটর কোটর মোটর মোটর শব্দ করতো, আর কেমন জানি অদ্ভুত আওয়াজ আসতো, আর ধোঁয়ার মতো লাগতো, মানে আমার কাছে মনে হতো ঘরের মধ্যে মেঘ ঢুকে গেছে, মানে কুয়াশার মতো আমার রুমে ঢুকে গেছে, এরকম মনে হতো। আর প্রত্যেক দিন সকালে আমি আমার টেবিলের সামনে একটা ফুল পেতাম, ওই গাছের ফুলটা পেতাম, সপ্তাহে 2-3 দিন ঘুম থেকে উঠে একটা ফুল পেতাম, সাথে একদম মানে মনে হতো জীবন্ত ফুল, মাত্র কে পেরে এনে রেখে গেছে, এরকম সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতাম আমাকে, ভাইয়াকে, ভাই তোমরা রাখছো কিনা, এবং এই ঘটনা কিন্তু আমার বাসার সবাই জানে, এখনো জানে, এই ফুলটা পেতাম রেগুলার, ছোটবেলা তো বলা বলে শুরু করতাম যে আব্বা আমি ফুল পাইছি, হুজুর আমি হুজুরে যাইতাম, বা বাসায় যে মৌলানা আসতো আরবি পার্কে আসতো, হুজুরকে বলতাম হুজুর একটা ফুল পাইছি, তারপর আস্তে আস্তে কমে গেলো, এটা পেতাম মাসে 8-9 বার, পরে কমতে 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 মাসে 1 বার পেতাম, এখন আর ফুল তো পাই না, এখন যেটা পাই, এখন যেটা আমার সাথে ঘটতেছে বাংলাদেশে, যেখানে যে কতদিন আমি কিছুদিন আগে খাগড়া ছুঁড়েছিলাম, সাজেক ছিলাম, সেখানে আমি বালিশিনে যেটা মুক্তা পেয়েছি, মুক্তা আমাদের কেমন জানি গ্রহণ করে, এইগুলো আমার সাথে ঘটে, ট্যারট কার্ড যখন আমি আমার জন্য পড়তে নিই, আমার কোনো কিছুই মিলে না, যখন মানুষেরটা পড়া শুরু করি তখন তার সব কিছু মিলে যায়, তো আমি সবসময় বলি ট্যারট কার্ডটা রিস্কি কার্ড, এই জন্যই ট্যারট কার্ড অনেকভাবে রিড করা যায়, আমি কিন্তু স্বপ্ন দেখার বাইরে ট্যারট কার্ড চলে আসছে, প্রসঙ্গটা চেঞ্জ করেছি, অনেকে জিজ্ঞেস করে ভাই আমার কার্ডটা পড়ে দেন, কার্ডটা পড়ে দেন, কেন আমি নিষেধ করি পড়তে, কারণ হচ্ছে কার্ড আমি যেটা পড়ি বেসিক রিডিং করি, অ্যাডভান্স রিডিং করতে গেলে সময় দরকার, খুব রিকোয়েস্ট যারা করে বা খুব ঘনিষ্ঠ যারা তাদের আমি অ্যাডভান্স রিডিং করি, বেসিক রিডিং করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, মনে করেন অতীত আসছে, প্রথম কার্ডে অতীত আসছে, ইনফ্লুয়েন্স আসছে অতীতের সাথে বর্তমানে কী সংযোগ, বর্তমানে সিচুয়েশন কী চলতেছে আপনার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, তারপর আসে নিয়ার ফিউচার মানে কাছাকাছি ভবিষ্যৎ, এই 7 দিন পরে কী হবে, 10 দিন পরে কী হবে, এরকম কার্ডে আসে, তারপরে লাস্টে একটা কার্ড আসে ফাইনাল কার্ড, মানে ওটা ওটা মানে সব কার্ড মিলে একটা কার্ড, ওইটা মধ্যে মেজর আছে, মাইনর আর্কান আছে, সেই কার্ডটা সবচেয়ে রিস্কি কার্ড, সেখানে যা উঠবে আপনার সাথে সেটাই ঘটবে, মনে করেন আমি একজনকে বললাম যে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, এই অ্যাক্সিডেন্টটা হবে 8 তারিখে, এই ডিসেম্বরের অমুক সপ্তাহে অ্যাক্সিডেন্টটা হবে, দেখা গেলো তার অ্যাক্সিডেন্টের কোনো কথাই নেই, বাট অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো, পুরো তার পা ভেঙে পঙ্গু, এরকম অসংখ্য ঘটনা ঘটার পরে আমি কার্ড পড়া কমায় ফেলি একদম, আপনারা দেখতে পাচ্ছেন কি হবে, রেডিওতে যখন আমি আসি যখন থেকে কার্ড পড়া শুরু হয় রেডিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন মেশিন নষ্ট যাচ্ছে, যেগুলো আগে কোনো ঘটে নাই, আমরা যখন লাইভে আসি দেখা যায় একটা মেশিন নষ্ট,
ফেসবুকে
এটা, এবং ইভেন যারা লিসেনার যারা শুনতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারগুলো ঘটে সবসময়। আমরা কিছু মেল পড়বো, মেল পড়ার পর আমি ভুডু নিয়ে কথা বলবো। ভুডু হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সর্বোচ্চ পর্যায়, যেটা একটা পুতুলকে
ভুডুডল,
ভুডুডল অনেকেই ভুডুডলের নাম শুনছেন, অনেকে শুনেন নাই। এটা হচ্ছে একটা ক্ষতি করার জিনিস, মানে মানুষকে ক্ষতি করতে হয় কিভাবে, মানে আসলে শিখাবো না সেটা, আমরা এটা নিয়ে বলবো। এই ভুডুডল হচ্ছে এমন একটা কালো জাদু যেটা দিয়ে মানুষের ক্ষতি করা যায়।
এক্স্যাক্টলি, এবং এই ভুডুডলের ব্যবহারটা আপনারা অনেক দেখেছেন হলিউডের মুভিতে দেখেছেন, এবং আমাদের মুভিতেও অনেক সময় আমরা দেখে থাকি ভুডুডলের ব্যবহারটা। কিন্তু এই ভুডুডল বিষয়টা আসলে কি, ব্ল্যাক ম্যাজিকে কিভাবে এটাকে ব্যবহার করা হয়, সেটা নিয়ে আমরা একটা ইন জেনারেল কথা বলবো আপনাদের সঙ্গে, তবে ছোট্ট একটা বিরতির পর। এবং একই সাথে যে মেইলগুলো আমাদের এখানে এসছে, বিশেষ করে আমার ওয়েবসাইটে, সেগুলোর রিপ্লাইটাও আমরা দিতে চাই। আমি আবারও বলছি, আমাকে মেইল করার ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, that is rjkebria.com. রেজা ভাই, আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব কিনা, মানে আমাদের লাইভের ব্যাপারে, যেটা আপনি অনেকদিন থেকেই বলছিলেন, সেটা হচ্ছে আমরা একটা প্ল্যানচেট করতে চাই ফেসবুক লাইভে।
আচ্ছা, প্ল্যানচেট করার ব্যাপারটা, প্ল্যানচেটে যেটা আমরা আসলে করি, আমি তো সঠিক নিয়মটা জানি, প্ল্যানচেট করার সময় যদি আত্মাটা আমাদের কাছে আসবে, আসলে আত্মা না খারাপ দিন আসবে, সেটা যদি কোনো কারণে রয়ে যায়, তাহলে আমরা যারা বসবো প্ল্যানচেটে সবার ক্ষতি হতে পারে।
বাট উই ওয়ান্ট টু টেক দিস রিস্ক,
যদি আপনি রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আমরা চাবো যে আমাদের রেডিওর মাঝখান থেকে দুজন গেস্টকে আমরা ইনভাইট করতে চাই।
এক্স্যাক্টলি, আমরা সাহসী বেশ কয়েকজনকে বেছে নিই,
আমরা প্ল্যানচেট করতে
চাই, এবং আমি সেখানে থাকবো না,
তো চ্যালেঞ্জলি ইন্টারেস্ট পাই না। আপনি তাহলে লিখবেন, আপনি কাজ করতে পারেন, লিখতে পারেন, যখন জিনটা তার নাম বলবে আমি প্রশ্ন করবো, সে নাম বলবে, এগুলো অনেক কিছু বলবে,
আমাকে রাখতে
হবে, ওটা আপনি পাশে বসে লিখতে পারেন, মানে রুমে থাকলে আপনি।
সো আমরা একটা প্ল্যানচেট করবো, এবং সেই প্ল্যানচেটটা ফেসবুক লাইভ হবে। যারা ইন্টারেস্টেড, যারা মনে করেন যে এই প্ল্যানচেটে থাকবেন, যারা অত্যন্ত সাহসী এবং কিউরিয়াস, তারা আমাদেরকে ইনবক্স করুন আমাদের পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dortarot, আমি আবারও বলছি www.facebook.com/dortarot, এখানে ইনবক্সে করবেন আমাদেরকে, SMS করবেন পেজে যে আমি আসতে চাই, আপনার নাম পরিচয় সহ ছবি সহ, কারণ অনেকে আইডিতে ছবি থাকে না, আপনার ছবি সহ। আমরা চাই একজন মেল এবং একজন ফিমেলকে বেছে নিতে, যদি অধিক হয় তাহলে চারজন নিলাম, দুইজন
লাগবে, সবাই দেখতে পাবো।
আমি চেয়েছিলাম ফেসবুকে হঠাৎ করে অ্যানাউন্স করে আমরা করে ফেলবো, কারণ আইডিয়া কপি হয় না,
কপি হবে,
এবং আমরা বলে দিলাম, তারপরে যদি কেউ কপি করে করতে পারুক আমার কোনো সমস্যা নাই, আমরা যেটা করবো সেটা আমাদের মতোই হবে। সো আমরা আগে লিসনারদেরকে নিতে চাই। আর একটা জিনিস আপনারা সবসময় মনে করবেন, ভূত বলে পৃথিবীতে কোনো কিছু নেই, ভূত শব্দটাই ভুয়ামি, এবং জিন ব্যাপারটা আছে, সেটা সাইন্টিফিক্যালি হয়তো প্রুভের চেষ্টা চলছে, এবং এটা ধর্মের দিক থেকে যেমন সত্য, তেমনিভাবে বিজ্ঞানের দিক থেকেও হয়তো ভবিষ্যতে সত্যি হবে। কিন্তু ভূত নামের যে ভয় পাওয়ার যে এক ধরনের, এটাকে কি বলা
যায়, গল্প
ফাঁদা কিছু না, এটা অন্যায়, এবং এটা আপনারা বিলিভ করবেন না। হ্যাঁ, ভয় পাওয়ার যদি আপনার ইচ্ছা থাকে, ভয় পেতে যদি ভালো লাগে, তাহলে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডেই অনেক কিছু আছে যেটা যুক্তিসিদ্ধ ফ্রেমে এনে অনেক ভয় পাওয়ার ব্যাপার আছে, সেটা আপনি পেতে পারেন। কিন্তু এই ভূত নিয়ে একটা ভুয়া জিনিসের পেছনে ভয় পাওয়ার কোনো কারণ নাই,
যুক্তি দেখাতে হবে। মানে যদি কোনো গল্প বলে, আমি দেখলাম মাথা নাই, ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, তাকে যুক্তি দেখাতে হবে, সেটা কিভাবে সম্ভব মাথা নাই একটা মানুষ হাঁটতেছে।
রাইট,
গল্প তো গল্পের বই পাওয়া যায় কি।
রাইট, সো আপনারা এইভাবে বোকা হবেন না আর কি। ফিরে আসছি ঠিক চার মিনিট পরে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারট কার্ড সেগমেন্টে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, রয়েছেন রেজা ভাই, এবং আমরা রেজা ভাইয়ের কাছ থেকে আজকে ভুডুডল সম্পর্কে জানবো। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমরা, আমরা খুব শীঘ্রই ফেসবুক লাইভে প্ল্যানচেট করব, এবং প্ল্যানচেটে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে এই পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আর আরেকটি বিষয়, আমরা এখানে অনেক লিসনারই আমাদেরকে একটা বিষয়ে বলেন যে কেন আমরা ফেসবুকের কমেন্টসগুলো আমরা অনুষ্ঠানে পড়ি না, এবং কেন আমরা SMS দিলে সেটার রিপ্লাই দিই না। এটার একটা ব্যাখ্যা বোধ হয় আমার মনে হয় রেজা ভাই আপনি দিতে পারেন, যদিও আমার কাছে আছে, আপনি যদি কিছু বলতে চান।
এর কারণ হচ্ছে আমরা চাই পাবলিক প্রবলেম আমাদেরকে বলুক, তো ইমেল যখন করা হয় তখন প্রবলেমটা মানুষ বিস্তারিত লিখতে পারে। কমেন্টে ভাই কেমন আছেন, ভাই প্রোগ্রাম সুন্দর, এগুলো তো আমি দেখি, আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি, সবার রিপ্লাই দেওয়া পসিবল হয় না। কারণ ইমেলটা করলে হয় কি, আপনি বিস্তারিত সুন্দরভাবে গুছিয়ে আপনি সমস্যা বলতে পারবেন, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় এটা পর শোনার পর আমি আপনাকে একটা সঠিক সমাধান দেওয়ার। এই জন্য কমেন্টের রিপ্লাইটা আমরা কম করি, কিন্তু আমরা চেষ্টা করবো রেডিওতে আগামী থেকে যে প্রতিটা কমেন্টের রিপ্লাই করা,
বেশ কয়েকটা মেইল পড়তে চাই রেজা ভাই। ইমন পাটোয়ারি লিখেছে, ডরের সময় বাড়ানোর জন্য, সময় স্বল্পতা রেজা ভাই অনেক কিছুই বলতে পারে না, আমাদের জানা এবং বোঝার আগ্রহ অনেক কিন্তু সময় স্বল্পতা তা হয় না, আপনারা মানুষের উপকার করছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, 150তম পর্ব থেকে ডট ট্যারট সেগমেন্টটাকে একটু অন্যভাবে আমরা চিন্তা করছি, অর্থাৎ পুরো দুই ঘন্টায় আপনারা রেজা ভাইকে পাবেন। সো এটা আপনাদের জন্য গুড নিউজ, থ্যাংক ইউ ভেরি মাচ কল করবার জন্যে, মেইল দেওয়ার জন্যে। ওকে, নাবিল ইমেইল করেছে, সেটা হচ্ছে যে রেজা ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল, ভাইয়া আপনি যে রেডিওতে সলিউশন দেন, যে যখন আপনার সলিউশনের কারো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে তখন তো সেটা জিনের অপারগতা, মানে জিনটা ওখানে ফেল করছে, সো সেই জিনটা আপনার উপর কি ক্ষিপ্ত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করেনি, প্রশ্নবোধক চিহ্ন। আমার মেইন কথা হচ্ছে জিনরা আপনাকে কি অ্যাটাক করেনি, এই কারণে আপনি তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন? বা
শুধু জিন না, জিন ছাড়াও বিভিন্ন প্রজাতি আছে, তো জিন আমাকে ডিস্টার্ব করে, আমি নিজেও ভয় পাই রাত্রেবেলা যখন আমি একা থাকি, ভয় পাই, জিন কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। জিন আমার চতুর্দিক, মানে আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই চার দিক দিয়ে জিন কখনো অ্যাটাক করতে পারবে না। আমাকে অ্যাটাক করতে হলে একটা দিক দরকার, সেই দিকটা জিন জানে না, সেই দিকটা আমি কখনো কাউকে বলবো না। আমি জানি যে কোন দিক দিয়ে অ্যাটাক করলে আমাকে জিন ধরতে পারবে বা আমার ভিতরে ঢুকতে পারবে, তো আমি সিস্টেম জানি কিভাবে প্রোটেকশন নিতে হয়, সিস্টেমগুলো আমরা আস্তে আস্তে আপনাকে শিখাবো।
ওকে, থ্যাংক ইউ ফর ইউর মেইল। আমাদেরকে আরেকজন মেইল করেছেন, ইনি হচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুজন, আমাদের ফেসবুক লাইভ নিয়ে কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে, আশা করি আপনি এবং রেজা ভাই ভালো আছেন, আমি জানতে চাই গতকাল কি ট্যারট পেজ থেকে লাইভ হয়নি, বিশেষ কারণবশত আমি গতকাল লাইভ দেখতে পারিনি, দয়া করে আমাকে জানাবেন, যদি লাইভ হয়ে থাকে তাহলে আমরা লাইভ ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম যে কারণে উনি আসলে দেখতে পারেননি। এখানে একটা অ্যানাউন্সমেন্ট, রেজা ভাই আমাকে বলেছেন, আমি ঠিক জানি না এটা কি করবো, আপনাদের মতামতের উপর নির্ভর করে,
এটা কারণ আছে বলে আপনাকে, চার দিকে যে লাইভটা, সেই লাইভটা যে আমি আসছি, এখানে দুটা চোখের ছবি আছে, দুটা চোখ আসছে লাল লাল, আমার কাছে এই পর্যন্ত 16টা ফোন আছে, 16 জন নাকি অজ্ঞান হয়ে গেছে এই চোখ দেখার পরে, তারপরে আমি আপনাকে ফোন দিয়ে বলছি ভাই ডিলিট করে দেন, না হলে আমরা চাই না আমাদের লাইফ দেখার পরে কারো ক্ষতি হোক।
ওকে, এখানে আবার অনেকেই আছেন বিষয়টাকে অবিশ্বাস করেছেন,
অবিশ্বাস করা, এটা আমরা বলি অবিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি না, পুরোটা একটা সিনেমা মনে করেন,
রাইট, এবং আপনারা শুনেনও না,
তা আমরা চাই না, আমরা নিজেকে জাহির করতাম না, অনেক কিছু জানি,
রাইট,
আমরা মূর্খ মানুষ,
এখানে যেটা হচ্ছে যে অনেকেই বলেছেন সাউন্ড ইফেক্ট বসিয়েছি, এটা করেছি,
লাইভ এটা করা জানা কখনো,
আপনার সন্দেহের জন্য অনেক ধন্যবাদ, আপনারা সন্দেহ করেন বলে আমরা আরো বেশি সচেতন হই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। পাশাপাশি আপনারা ভবিষ্যতে এই লাইভ যে আপনারা পেজে ভিডিও আকারে দেখতে পাচ্ছেন পরবর্তী দিন, এটা আপনারা আর পারবেন না, কারণ আমরা লাইভের ফিলটাই রাখতে চাই, সুতরাং আমরা লাইভটাকে লাইভের মতোই রাখবো, এবং লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন আর ভিডিওটা থাকবে না, আমরা এখন পর্যন্ত করিনি এই কারণে যে না আমরা লাইভ করি, এটা প্রমাণ দেওয়ার জন্য ওখানে কিছু ভিডিও রাখা হয়েছিল। এখন থেকে পার্টিকুলারলি 11:50 প্রতি শুক্রবার লাইভ শুরু হবে, হয়তো আমরা 1-1.5 ঘন্টা লাইভে থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণই দেখতে পারবেন, এরপর আমরা
আর পেজে একটা জিনিস থাকবে কি ভাই, সেটা হচ্ছে লাইভের স্ক্রিনশটগুলো থাকবে, স্ক্রিনশটগুলো রেখে দিব যে আমরা লাইভে ছিলাম,
এক্স্যাক্টলি, সো ওটা আমাদের ডকুমেন্টের জন্য থাকবে, কিন্তু আমরা আলটিমেটলি ভিডিওটা আর রাখবো না, ওখান থেকে ডিলিট করে ফেলবো।
সাদেকে আমি খ্রিস্টানদের কবরস্থান ঢুকে গেছি, একদম ভিতরে ঢুকেছি, তো আমরা আসলে হন্টেড প্লেসে গিয়ে লাইভ করি, সেটাই প্রমাণ দেওয়ার জন্য আমাদের লাইভ করাটা, এটা আমাদের জীবনের ঝুঁকি আছে,
রাইট, সো আপনি লাইভের ফিলটা লাইভেই নেবেন আশা করছি। ওকে, একজন বন্ধু আমাদেরকে একটা টেক্সট করেছেন, শওকত আমিনী, হ্যালো, সো ইল জাস্ট কাট টু দিস চেস, আই স আ ব্ল্যাক পার্ল ইন মাই ড্রিম,
যে সবাই স্বপ্নে মুক্তা দেখতেছে ভাই,
ব্ল্যাক পার্ল দেখেছে,
যে ব্ল্যাক পার্ল, ব্ল্যাক পার্ল আমি বাংলাদেশে পাওয়া যায় না,
কিন্তু আপনি আমাকে দিয়েছেন,
আমি একটা দিয়েছি, হ্যাঁ
হ্যাঁ। So, okay, so this happened a few days ago. I saw it in the morning around 8:30 to 9:30 a.m. I get unusual dreams a lot. So, sometimes I write them down. Okay, this is what I write down. গুগল ড্রাইভে আপনি লিখেছেন, আমার মনে হয় এত ডিটেল আমার পড়া সম্ভব না, প্রশ্ন করেছেন সেটা আমি একটু পড়তে চাই, রেজা ভাইকে পড়ে শোনাতে চাই। ওয়ান থিং দ্য পার্ল আ লিটল কোল্ড এন্ড অলসো হেভি ফর ইটস সাইজ, মানে ছোট ছিল কিন্তু ওজনে অনেক বেশি,
হ্যাঁ,
ওকে,
আমারটাও সেম,
হ্যাঁ, এন্ড ইয়া আই এম ইন আ বিট অফ রুট, সো ইউ আর নট ডুইং দ্য বেস্ট ইন লাইফ, বুঝতে পারছি না আপনার ইংলিশটা কেমন,
জীবন করতে পারছেন না এখন থেকে, সফল দেখার পর থেকে তার লাইফে উন্নতি হচ্ছে না,
ওকে, হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, আই হ্যাভ ফিভার সো আই ক্যান রাইট, কি বলার আছে পার্লের ব্যাপারে?
এখানে কিভাবে অনেকেই তো বলতেছে পার্লের ব্যাপারটা, আমি অলরেডি বলে ফেলছি, আমি একসাথে অনেকগুলো পাইছিলাম, তারপরে এখন আমি একটা দুটো করে পাই মাঝে মধ্যে, পার্ল আপনার লাইফ চেঞ্জ করবে না, কিন্তু একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, কোরআন শরীফে 7 বার বলা আছে মুক্তার কথা, 7টা আয়াতে বিভিন্ন সুরাতে 7 বার মুক্তার কথা বলা, তো আমি যে মুক্তারা পাইছি স্বপ্নে, এখন স্বপ্নে বলাটা ভুল হবে, আমি বারবার বলতেছি, আমি এগুলো বিলিভ করি না, কিন্তু আমি আলটিমেটলি বালিশ নিজেই পাইছি, এবং মুক্তাগুলোর মধ্যে সুন্দর একটা গন্ধ করে, তো আমি যদি এটা দিতে চাই নিরীহ মানুষ ছাড়া বাইরের মানুষকে, তাহলে এটা লস প্রজেক্ট, মানে এটা আসলে জিনিসটা হালাল হলো না আর কি, যদি কেউ এমনি নিতে চায় সেক্ষেত্রে তারা নেক
গরিব
মানুষকে সাহায্য করেন, তো অথবা আপনারা দান খরচ করতে পারেন গরিব দুঃখীদেরকে। আমার একটা চ্যারিটি ফার্ম আছে, এখানে বলবো যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এসব মুক্তা রুক্ত আপনাকে লাইফ চেঞ্জ করতে পারবে না। তারপরও যদি আপনি চান কিবলিয়ার সাথে কন্ট্যাক্ট করেন, উনি আপনাকে দিবে পাল।
ওকে, এখানে একজন লিখেছে, কেমন আছেন রেজা ভাই? আমি বেশ ভালো নাই, অনেক কষ্টে আছি প্রায় 5 বছর ধরে। সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, 2012 সালে আমি রুমে ঘুমাতে ছিলাম, হঠাৎ করে দেখি কে যেন আমাকে চাপ দিয়ে ধরেছে। আমি অনেক কান্না করি কিন্তু কেউ শুনতে পারে না, এটা আমরা জানি, অনেকবার বলেছি, বোবা ধরা। আমি অনেক ভয় পাই, কেউ সাথে শেয়ার করি না। তার পরের রাত আমার সাথে আবারও একই ঘটনা ঘটে, এভাবে প্রতি রাতেই সমস্যা হচ্ছে। তারপর আম্মাকে বলি এই সমস্যার কথা, তিনি বলেন এটা নাকি বোবা জিন। আমি অনেক ভয় পাই, একদিন সবাই নতুন করে ঘুমায়, আমি আকাশে ঘুমাই, সে রাতে আবার আসে, তারপর আমাকে রাতে এলাকার পাশে বড় বিল আছে সেখানে নিয়ে যায়, আমাকে অনেক কিছু দেখিয়ে ভয় দেখায়। তার পরের রাতে দেখি আমাকে কে যেন বুকের উপর চাপ দিয়ে ধরে আছে, আমি দেখি আমার খাটের উপর থেকে কে যেন চলে যাচ্ছে। আমি অনেক কান্না করি, পাশের ঘরে ফুপু আসে আমাকে ডাকে, এভাবে প্রতি রাতে কান্না করি কত 3 বছর ধরে। পরে 2 বছর মাঝে মাঝে আসে, মাসে 15-20 দিন আসে, আমাদের বাড়িতে বড় খতমে পড়ায়। 2017 সালে আমার সমস্যা 20 বার হয়েছে, তারপর ভালো আছি। আমার সমস্যা কি রেজা ভাই? আমি ঘুমোতে পারি না, আমি কি করব, কিভাবে এই সমস্যা দূর করতে পারি? রেডিও শুনতে শুনতে আমার সমাধান চাই। উনি বলেছেন আপনাকে আমি টাকা দেবো প্রয়োজনে, তারপর সমাধান।
আমি টাকা পয়সা নেই না, কিভাবে টাকা পয়সা নেই, আমরা তো রেডিওতে আসছি মানুষের উপকার করার জন্য। 20 বার মাসে সমস্যা হওয়াটা নর্মাল না, এটাকে স্লিপ প্যারালাইসিস বলে বিজ্ঞানের ভাষায়।
জি,
এটা যেটা হয় আমাদের অক্সিজেনের পরিমাণ আমাদের ফুসফুসে লাংসে কমে যায়, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায়, আমরা তখন চোখ খুলে থেকে আমরা দেখি সবকিছু, তাও ক্লিয়ার দেখি না, কিন্তু বডি পুরা বডি অবচেতন হয়ে যায়, মানে প্যারালাইসিসের মতো হয়ে যায়,
মুভ করতে পারে।
অনেকক্ষণ পরে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, অক্সিজেনের পরিমাণ ঠিক হয়, তারপর আমরা আমাদের জ্ঞান ফিরে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা, কিন্তু আপনার যে 20 বার হয়েছে মাসে, এটা খুবই খারাপ। আপনার ওনার ছবি দিচ্ছে কেউ ভাই?
আমি
ছবি ছাড়াই বলতেছি আপনাকে, এটা আমার জন্য অনেক কঠিন কাজ। আপনার পরিবারের বাবার দিক থেকে, মানে চাচা চাচি এই টাইপের, আপনার ছবি যেহেতু দেন নাই, আমি আপনাকে না দেখে যতটুকু বলতে পারবো সেটা হচ্ছে, কোনো একটা অবলা প্রাণী, মানে প্রাণী পশু পাখি হতে পারে, যেগুলোর ভিতরে আপনার আপনাকে ক্ষতি করার জন্য আপনার চাচার পরিবারের দিক থেকে কেউ কিছু করতেছে, যেটা আপনার ধ্বংস হয়ে যান। তো এই জিনিসটা আমি সরাসরি আপনাকে না দেখে সমাধান দিতে পারবো না।
ওকে,
এটা হচ্ছে মূল একটা ব্যাপার। আমি তাছাড়া একটা ছোট্ট কথা বলতে চাই, আপনার বাথরুম ক্লিন থাকার পর বাথরুম দুর্গন্ধ হচ্ছে, 100% দুর্গন্ধ হচ্ছে, এটা একটু চেক করে দেখবেন কেন দুর্গন্ধ হচ্ছে। আমি এই বিষয়টা জানার পর আপনাকে রেডিওতে এভাবে অনিয়ারে বলবো না, তা আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন, ইনশাল্লাহ আমি যাবো আপনার এখানে, গিয়ে চেষ্টা করবো সমাধান দেওয়ার।
ফাইন। আলামিন হোসেন নামের একজন লিখেছে, রেজা ভাই আমি আপনাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করি কিন্তু পারি না, কারণ আমি যখন আপনাদের সাথে যোগাযোগ করি তখন আমার ফোন আর নেটওয়ার্ক নেই, আবার যখন আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা না করি তখন আমার কাছে ফোন নেটওয়ার্ক থাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। দেখেন, আমরা আপনাদেরকে যে বলি বারবার এই কথাগুলো, আপনারা বিশ্বাস করতে চান না, বিশ্বাস না করেন, কিন্তু খেপে গিয়ে যেসব মন্তব্য করেন সেগুলো আমাদেরকে কষ্ট দেয়, যে কারণেই বলি। এই যে আলামিন হোসেন, হ্যাঁ, আমাদেরকে মাত্র 3 দিন আগে মেইলটা করেছেন, তাকে যাই হোক ভাই, আমি 2010 সালে SSC পরীক্ষা দিই, তখন আমি একটা প্রেমের সাথে জড়িয়ে যাই, তারপর আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবার তাকে বিয়ের জন্য অনেক বাধা দেয়, কিন্তু আমি তার জন্য অনেক বেশি পাগল হয়ে যাই, এতে আমার পরিবার মেনে নেয় না। আর একটা কথা, আমি যার সাথে প্রেম করি তার নানি জাদু করে, এটা আমাদের আশেপাশে সবাই বলে, তারপর আমার পরিবার আমাকে অন্য জায়গায় বিয়ে করায়, এবং আমি তাকে যখন আমার বউ বলে আমার সাথে যুক্ত করে থাকতে চাই, ঠিক তারপর থেকে আমি ওর সাথে ভালো বা স্বাভাবিক আচরণ করতে পারি না, তখন আমি আমার প্রেমিকাকে পাওয়ার জন্য বেশি পাগল হয়ে যাই। এটা বিয়ের পরে হয়েছে তার। তারপর আমি ফকিরের কাছে যাই এবং তার কাছ থেকে তাবি জানি, তারপর থেকে আমার স্মৃতিশক্তি কমতে শুরু হয় এবং আমি ঢাকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি পড়তে পারি নাই, পরে পড়া বাদ দিয়ে আমি বাড়ি চলে আসি, পরে কলেজে ভর্তি হই, পড়া আমার মনে থাকে না, এখন আমি কি করবো? এবং রেজা ভাই, কিবটিয়া ভাই, আমি যেহেতু বিবাহিত, বাবু নিতে যাচ্ছি এবং আমার ভয় হচ্ছে আগের জাদু যদি আমার বাচ্চার উপরে আসে তাহলে বিষয়টার জন্য খুব উপদেশ চেয়েছে আর কি, সবকিছু মিলিয়ে কি বলবেন?
একটা নর্মাল মানুষের সমস্যা কেটে যাবে। তাছাড়া আমি একটা বলবো যে আপনার ওয়াইফকে চেক করবেন ওনার ঘাড়ে তিল আছে কিনা, ঘাড়ে এবং হাতের তালুতে যদি তিল থাকে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন, যদি তিল না থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ঘাড়ে এবং দুই হাতের তালুতে। ইমেল গুলাতে সলিউশন দেওয়া আমার জন্য কষ্ট করে, এই কারণে কারণ আমার অনেক প্রশ্ন থাকে, ওনার ওয়াইফ কি খাওয়া দাওয়া করে, সকালবেলা কি খায়, উনি ঘুমায় কিভাবে, ডান করোটে না বাম করোটে, রাতেবেলা ঘুমের মধ্যে কোনো কিছু ঘটে কিনা, অনেক প্রশ্ন আমার আছে করার মতো, কিন্তু ইমেলে তো প্রশ্ন করা যায় না, কিন্তু সমাধানগুলো আসলে ইমেলে রিপ্লাই করি আমি, যেহেতু অনিয়ারে সমাধান দেওয়া নিষিদ্ধ, সেক্ষেত্রে বা অনিয়ারে সমাধান দেওয়া ঠিক না,
ঠিক আছে, আমরা রেডিওর শেষ হওয়ার পরে প্রতিটা ইমেল রিপ্লাই করার চেষ্টা করি, যাতে মানুষকে সমাধান সহকারে রিপ্লাই করার চেষ্টা করি।
ওকে, আরেকজন বন্ধু আমাদেরকে মেইল করেছেন, তিনি আমাদেরকে একটা পিডিএফ ফাইল পাঠিয়েছেন মায়ের ছবি সহ, সরস্বতী রানী পাল, সম্ভবত ওনার মা। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নিতে চাই বিষয়টা, যে আমাকে প্রান্তিক ধরতে বা শেষ কোনো প্রকার সম্বোধন ছাড়াই শুরু করলাম, এটা অবশ্যই ঠিক। আমরা চরম স্বার্থপর না হলে আপনি কারো উপকার করেন তবেই কেন আমরা খোঁজ করব। আমরা প্রধান অলোর সাথে বিভিন্ন কথা বলেছেন, রোগীর নাম হচ্ছে বুলবুলি রানী ধর, বয়স প্রায় 45 বছর, রোগীর নাম এক মা কালী ভর করেছে, এটা ব্রাকেটে সে লিখেছে কবিরাজ প্লাস সকলের ধারণা, দুই ডাক্তার এবং আমাদের সেটা হচ্ছে মানসিক রোগী। ইটস ভেরি ইন্টারেস্টিং, কিন্তু উনি সুন্দর করে, মানে খুব জ্ঞানী মানুষ,
সুন্দর করে লেখো।
কেউ বলছে মা কালী ভর করেছে, যেটাকে উনি কবিরাজ এবং সবার ধারণা মনে করছেন, আর দুই হচ্ছে ডাক্তার এবং শিক্ষিত জন, তারা মনে করছে এটা মানসিক রোগী। ওকে,
রোগের কি হলো, রোগের নাম লিখছে,
উনি বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছেন, আমি পড়ে পড়ে শোনাচ্ছি। রোগীর পূর্বের লক্ষণ, এক, কোন এক সময় মাকে শিকল দিয়ে বেঁধে রাখতো, গায়ের শক্তি বহুগুণ বেড়ে যেত বলে। নাম্বার দুই, মাঝে মাঝে বদ্ধ উন্মাদ থাকতো। নাম্বার তিন, বছরের প্রায় 4-6 মাস অসুস্থ ঘরে পড়ে থাকত। নাম্বার চার, দুইবার প্রায় 5-7 দিন করে পাথরের মূর্তি হয়ে যায়। ব্যাপারটা এমন ছিল, সন্ধ্যায় নারিকেল প্লাস আম গাছের নিচে কিছু না ধরে এক পা উঁচু করে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতো, রাতে শোয়ার সময় পা এবং মাথাকে বিছানা থেকে বেশ কিছু উপরে রেখে ঘুমাত। ওরে বাবা, পা এবং মাথা, এটা কিভাবে সম্ভব?
এটা ব্যায়াম, কিন্তু আমরা অনেক সময় ব্যায়াম, মানে পেটের ব্যায়াম,
বকাবকি করত, বর্তমানে ঠকমা মৃত, মানে দাদু, মায়ের পূর্বের কষ্টে কাটানোর দিনগুলোর কথা তুলে অনেক কান্নাকাটি করত প্রায় মধ্যরাত পর্যন্ত। নাম্বার ৬, মোট কথা, তিনি সাধারণ নারীর মতো জীবনযাপন করে পারত না। ওকে, বিশেষ দ্রষ্টব্য তিনি যেটা লিখেছেন, ডাক্তারের মতে ওনার শারীরিক রোগ ছিল না, কিন্তু তিনি স্বাভাবিকভাবে দিন কাটাতে পারত না। বর্তমান লক্ষণ, বর্তমান লক্ষণগুলোর এক নম্বর হচ্ছে আকস্মিকভাবে আতুর হয়ে যায়। আতুর মানে
অথবা মানে লেঙ্গালুল আর কি।
আচ্ছা, পরে জানতে পারি প্যারালাইসিস। 3 দিন হাসপাতালে থাকি, কিন্তু তেমন কিছুই উন্নতি হয় না। ডাক্তারের ওষুধে 0% কাজ করে। হতাশ হয়ে কবিরাজের চিকিৎসা করি, এতেও 0% কাজ করে, কবিরাজ চিকিৎসা বন্ধ করলাম। কিন্তু আয়ুর্বেদিক ওষুধে কাজ শুরু করলো, পরে মানসিক রোগের জন্য আয়ুর্বেদিক ডাক্তারের ওষুধ চলতো, বর্তমানে কেবল ডাক্তারের ওষুধই চলছে, রোগী মোটামুটি চলতে ফিরতে পারে। 5 নম্বর হচ্ছে বাম পাশ অবশ, ডায়াবেটিস, মাথা ব্যথা, চিন্তা, দুর্বল, সকল রোগের অধিকারী উনি। শেষ কথা, জানি না আমার কথা কোনোভাবে নিবেন, আমার মায়ের এসব কারণে আমার জীবন, বাবার জীবন, দিদিমার জীবন, বৃদ্ধ প্রায় 85 বছর, বোনের জীবন অসুখী বলবো না, ব্র্যাকেটে লিখেছে হয়তো পাপের ফল, তবে আপনাদের মতন সাধারণ জীবন কাটাতে পারিনি, ক্লাস পাচ্ছি না, স্বার্থপর হলেও কিন্তু আমার, আমরা মানুষ, আর সেদিক বিবেচনা করে যদি অসম্ভব না হয় তবে আমার পরিবার থেকে আমি আপনাদের সাহায্য প্রার্থী। ওনার নাম দিয়ে দিয়েছে, বিশেষ দৃষ্টি লিখেছে আই ডু নট ওয়ান্ট মাই মাদার্স ট্যারট কার্ড, মানে উনি রিড করতে না করেছেন, বাট আই ওয়াল টাইম হেল্প ফর ইউ রেজা ভাই, রিয়েল অ্যাডভাইস হোয়াট এভার মাই মাদার উইল বি lead normal life. ওনার মায়ের ছবি দিয়েছেন, আপনি চাইলে মায়ের ছবিটা দেখতে পারেন।
দেখান তো আমাকে।
এটা হচ্ছে ওনার মায়ের ছবি।
আচ্ছা, কিরে ভাই,
জি,
ওনার মাকে দেখলাম। হ্যাঁ, উনি খুব বেশি ধার্মিক ছিল এক সময়, খুব বেশি ধার্মিক। লিসেনার, ওনার নাম কি ছিল, কি ধরতেন?
সম্ভবত আমি একটু আরেকবার দেখে বলি,
যাই হোক,
সরস্বতী রানী পাল।
আর যে ছেলেটা আমাকে মেইল করেছেন উনি হয়তো শুনতেছেন এই মুহূর্তে, আপনার মা একসময় খুব ধার্মিক ছিলেন এবং আপনার বাবার সাথে খুব রুড বিহেভ করতেন সবসময়। যদি আমি সেটাকে,
ওনার চোখ দূরে দেখছেন,
একটু ডেঞ্জারাস। হ্যাঁ, তো আমি
যখন একটা জিনিস খেয়াল করছি, দাদা ভাই সরি ইন্টারাপ্ট করতেছি, মানে যারা এখানে অ্যাবনর্মাল সমস্যাগুলো নিয়ে আসেন, ওনাদের চোখ দেখলেই কেমন জানি বোঝা যায় যে সামথিং,
বোঝা যায় যে ভিতরে কিছু একটা আছে।
হ্যাঁ,
তো আপনার যে বলছেন, ডাক্তার বলছে মানসিক সমস্যা, হ্যাঁ, ডিসঅর্ডার গুলা হতে পারে মেন্টাল ডিসঅর্ডার, এখানে স্পেসিফিক নাম আমি বলতে পারবো না এখন, কারণ হচ্ছে এটা তো শুধু একটা ইমেল পড়ে রোগের নাম বলাটা যাবে না, একটা প্রশ্ন আমার করতে হবে। আর প্যারানর্মাল যদি আমি বলি, সেটা ক্ষেত্রে আপনি যে বলছেন মা কালী ভর করছে, এটা রং। ওনার উপর যে জিনটা ভর করছে, জিনটার নাম হচ্ছে পালিস, পালিস বলে এটাকে আরবিতে, পালিস। পালিস জিনরা সবচেয়ে চালাক জিন হয়, সবচেয়ে চালাক, তারা আপনাকে ধোকা দেবে, শয়তানের মতো আপনাকে ধোকা দেবে। এই জিনটা বসবাস করে গাছের কাছাকাছি, যদি কোনো বাড়ি ঘরে গাছ থাকে, অনেকে বাগান টাগান লাগায়, ওই বাগানের ভিতরে বা বারান্দায় বা ফুলের টবে
ওই টবে তারা বসবাস করে, তারা কিন্তু সাইজ চেঞ্জ করতে পারে। যদি আমি ব্যাখ্যা দেই কেন নর্মাল, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পালিশ জিন বের করছে যারা ব্লাড খায়, মানে আপনি আপনার মা চোখের নিচে দেখবেন চোখ যদি হয়ে চেক করেন তবে সাদা হয়ে গেছে, মানে ওনার ব্লাড আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে, রক্তগুলো নষ্ট হওয়া শুরু হবে। আবার এই জিনটা অনেক সময় বাসার কোনায় যদি পানি জমে থাকে যেখানে মশা উৎপত্তি হয় সেখানেও তাতে থাকতে পারে। আলটিমেটলি তারা গাছে থাকে, তারা দুই ধরনের বিহেভ করে, একটা হচ্ছে ওনার পায়ের দিকে কষ্ট হবে, মানে পায়ের তালু গরম হবে, ঘামবে, হাত ঘামবে, এবং উনি খুব নিজেও খুব ঘামাবে, শরীর শীতকালও ঘামাবে,
ছবি দেখে মনে হচ্ছে ঘামে,
হ্যাঁ
ছবি ঘাম ঘাম ঘাম
ঘাম ঘাম লাগতেছে, মাথার তালু খুব গরম হবে, মাথার তালু খুব বেশি গরম হবে। এবং এই জিনটা মহিলাদেরকে, বয়স্ক মহিলাদেরকে বেশি ধরে। আর মা কালী কখনো আপনার মাকে ভর করবে না,
ধরার জায়গা থেকে ভর
করবে, এটা কোনো ব্যাখ্যা নাই, মানে সেটার কোনো লজিক নাই। আর আমি যে কথাগুলো বলতেছি এটার কোনো লজিক নাই, পালিশ দিন আপনার মাকে ধরতাম যদি বলি এটার লজিক নাই, সায়েন্টিফিক ভাবে যেটা দিচ্ছে সেটা লজিক আছে। কিন্তু আমি যে বর্ণনাগুলো করলাম আপনার মায়ের সম্পর্কে, এগুলো যদি মিলে যায় তাহলে আমারটা রাইট, আমারটা মিলতে হবে, মাথা তালু গরম হওয়া, এগুলো করা,
বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যাপার। আমরা অবশ্যই বলি এটা বিলিভ করবেন,
আব্বুকে জিজ্ঞেস করবেন, যে বাবাকে জিজ্ঞেস করবেন যে বাবার সাথে মা একসময় খুব বেশি রুড বিহেভ করতো, আমরা দোয়া করে আপনার মা সুস্থ হয়ে যাক, সেক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার আমি কি রেডিতে বলবো এটা,
এটা ব্যক্তিগতভাবে আপনি মেইলের একটা রিপ্লাই দিয়ে দিন।
আচ্ছা
ওকে, আমরা একটা বিরতি নিয়ে রেজা ভাই আপনার অনুমতি ক্রমে, এবং তারপর ভুরি ডল আমরা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, ভুরি ডলটা বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করবো। এগেইন আই এম রিপিটিং লিসনার্স, প্রিয় শ্রোতা যাই বলি না কেন, দিস ইজ নন সায়েন্টিফিক শো, বৈজ্ঞানিক না, আপনারা বিলিভ করবেন না। এবং রেজা ভাই একটা কথা এখন লিখে ফেসবুকে, লিসেন অ্যাট ইউর ওন রিস্ক। যদি আমরা জানি অন্যান্য রেডিওগুলোতে বলা হয় যে না শুনলে মিস করবেন, না শুনলে এটা করবেন, আমাদের যেহেতু ট্যারট কার্ডের থিমটাই হচ্ছে এটা, সুতরাং আমরা বলি
আমাদের তো আসলে রিস্কি ভাই, আসলে অরিজিনাল রিস্কি,
না শোনাটাই ভালো, শুনেন না, দেখেন না। যেমন ভিডিওতে যেরকম দেখবেন যে কোনো ভিডিও প্লে করার আগে কশন থাকে একটা, যে দুর্বল চিত্তের লোকজন এই ভিডিওটা না দেখাটাই ভালো। আমরা আমাদের জায়গা থেকে খুব সচেতনভাবেই আপনাদেরকে বলতে চাই, লিসেন অ্যাট ইউর ওন রিস্ক, নিজের রিস্ক নিয়ে শুনুন, বরঞ্চ না শুনুন সেটাই বেটার। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
5 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্টে। আমি আরজে কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাদের সঙ্গে রয়েছে রেজা ভাই ট্যারট কার্ড সেগমেন্ট নিয়ে, এবং রেজা ভাই বলছিল আজকে যে ভুরু ডল নিয়ে সে কিছু একটা বলতে চায়। আচ্ছা, আমরা যতদূর জানি ভুরু ডল এটা
একটা পুতুল,
পুতুল, এবং এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আসলে আপনি কি বলতে চান?
ভুরু ডলের বাংলা অর্থ হচ্ছে ডাকিনী বিদ্যা,
ডাকিনী
বিদ্যা, ডাকিনী বিদ্যা মানে ডাকা, ডাইনিকে ডাকা, ডাইনি যেমন মানুষের মধ্যে আছে না, যে খারাপ মানুষ, ভালো মানুষ, পিচাস মানুষ, আমরা অনেক মানুষকে বলি পশুর নামে ডাকি, কুকুর বিলকে ডাকি না মানুষকে, যখন কেউ কাউকে ক্ষিপ্ত হয়ে গালি দেয় বিভিন্ন ভাষায় গালি দেয়,
বিভিন্ন জানোয়ারের নাম,
জানোয়ার নাম দিয়ে গালি দেয়,
রাইট,
তো আসলে কিন্তু সে জানোয়ার না,
মানুষের ওই সব ওই রকম মনে হয়,
হ্যাঁ মনে হয় সে ওই জানোয়ারের মতো বিহেভ করতেছে, অমুক পশুর মতো ব্যবহার করতেছে, তখন আমরা তাকে ওইভাবে গালি দিই। তো এই ভুডু মানে হচ্ছে ডাইনিকে ডাকা, জিনদের মতো যারা ডাইনি আছে, মানে মেয়ে জিন যারা ডাইনি, খুব বাজে বাজে কাজ করে, এই বিদ্যাকে ডাকিনী বিদ্যা বলা হয়। আমার এই মুহূর্তে মাথা ব্যথা করতেছে, কারণ যখন আমি এই ভুডু নিয়ে বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কোনো কথা বলি, কথা বলার চেষ্টা করি, তখনই আমার শরীর খারাপ হয়, মাথা ঘুরে, চোখ লাল হয়ে যায়, আমার চোখ আপনার দেখতে পাচ্ছি, আমার চোখ দুটো লাল হয়ে গেছে, এই বিষয়গুলো আমার সাথে ঘটে। এখন যেহেতু কথা দিয়ে ফেলছি বলবো, আমার শরীর যতই খারাপ হোক না কেন আমি কথাটা বলবো। এই ভুডু ডল হচ্ছে ডাকিনী বিদ্যা, একসময় এটা ব্ল্যাক ম্যাজিক, মানে শোনা যায় যে ভুডু বিদ্যার সাহায্যে নাকি কবরের লাশ জ্যান্ত করে তাকে গোলামের মতো খাটানো যায়, এবং এই ঘটনাটা কবরের লাশকে জ্যান্ত করার ঘটনাটা পিরামিডের স্টোরিতে আছে। আপনি দেখবেন পিরামিড তিন কোণ আছে, তিন কোণ আছে ইলুমিনেটিও, তিন কোণ আর কি, পিরামিডের ভিতরে যারা চলে গেছে বা ভিতরে ছবি দেখতে পারবেন যে এমন এমন মামি আছে, মামি গুলা মুভ করতো, মানে তারা ছবি অঙ্কন করে রাখতে ওয়ালের মধ্যে, মামি হাঁটতেছে, মানে মমি যেটাকে বলে
লাশ,
ওই লাশ হাঁটতেছে এরকম ছবি অঙ্কন করা, এর মানে কি ছবি তখনই আগে আদিম যুগে মানুষ অঙ্কন করতো যা তারা দেখতো।
আচ্ছা,
আজকে থেকে হাজার বছর আগে এই ঘটনাগুলো ঘটতো, ভুডু দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হইতো, তো গোলামের মতো কাজ করা হতো লাশ দিয়ে। এক আরেকজন জাদুকর ছিল যেটা হচ্ছে সামান, SHAMAN, সামান, এই জাদুঘর আমার খুব পছন্দের একটা জাদুঘর, আমি নিজে পছন্দ করি, কারণ সে শূন্যে ভাসতে পারতো, এই জিনিসটা ভালো লাগে, মানে আমার খুব শখ, আমি উড়বো, ডেভিড কপারফিল্ড এরা উঠতে পারে, ওগুলো তো হাতের কাজ সাথে, মানে ম্যাজিক, মানে চালাকি আর কি। এটা সামান ছিল একটা লোক যে উঠতে পারতো, রিয়েলি উঠতে পারতো আগুনের
উপরে উঠতে পারত। সে বলতো যে আমি উঠতে পারি, আমি নিজেকে পাখির পালক মনে করি, মানে সে নিজের বডিটাকে পাখির পালক মনে করে উঠতে পারতো। এটা টেলিকিনেসিসের অনেক 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 গভীর ধাপ। আমি যে ধাপে আছি টেলিকিনেসিস, এটা খুবই সামান্য ক্ষুদ্র ধাপে আছে। আমি হয়তো বা খুব ছোট্ট একটা জিনিস মুভ করতে পারি, আর সে উঠতে পারতো কতটা সে ধ্যান করার পরে পারতো। সামানের কাজও ছিল মৃত আত্মা নিয়ে, সে যেটা করতো এরা খারাপ আত্মার বিরুদ্ধে লড়াই করতো। ভুডু হচ্ছে খারাপ আত্মাকে খারাপ কাজ করাইতো, আর সামান হচ্ছে ভালো আত্মাকে ভালো কাজ করাইতো। ভুডু জিনিসটা অপবিদ্যা, 100% অপবিদ্যা, যা ভুডুবিদ্যা নামেই পরিচিত সারা বিশ্বে। এই ভুডু দিয়া যাকে ইচ্ছা তাকে ক্ষতি করা যায়। যখন আমি ভুডুবিদ্যা জানি, কিন্তু আমি যখন আপনার উপর ভুডুবিদ্যা চালাবো তো আপনার ক্ষতি হবে। আমি যদি এখন প্র্যাকটিস করি সেটা, আমাকে কারো না কারোর মধ্যে চালানো করতে হবে জিনিসটা, বা কারো ক্ষতি করার চেষ্টা করতে হবে। তো এটা আমার জন্য কুফরি বা নিষেধ। আমি শিখে রাখছি কিন্তু কখনো কাজ করি না। সামানের কথাটা বলি, সামান ছিল ন্যায়ের পথে কাজ করতো। সামান জাদুঘর ভালো জাদুঘর ছিল, সেটা কেউ তাকে বলতো জাদুঘর, কেউ বলতো কবিরাজ। সামান কথাটাই আসছে সাইবেরিয়ার তুসুঙ্গভাষী মেষপালকের কাছ থেকে। এটা 1800 সালের ঘটনা। তখন সামানদেরকে মানুষ খুব, সামান একটা কিন্তু প্রজাতি, এদের হেড হচ্ছে সামান, তো এদেরকে খুব বিশ্বাস করতো ওই 1800 সালের দিকে। 1800 আমার বেশি দিন আগে, তোমার 300 বছর আগে ঘটনা মাত্র। তো মানুষ মনে করতো যে সামানদের মধ্যে একটা অবিশ্বাস্য শক্তি আছে, যে জিনিসটা আমরা এখন মনে করি যে কামরূপ কামাখ্যাতে আছে, আসামের কামরূপ কামাখ্যা, যেখানে আমরা এখনো বিশ্বাস করি যে এখানে কালো জাদু আসে। এবং তো এখন যেটা হয়, মৃত ব্যক্তির কাছ থেকে সামান যেটা করতো সেটা হচ্ছে জ্ঞান আনতো। জ্ঞান মনে করতো লোক মারা গেছে, তার ব্রেনে কি আছে সেটা সে তার কাছ থেকে বের করে নিয়ে আসতো, মরা মানুষের কাছ থেকে। এবং এটাই আজকে 2017 সালে বিজ্ঞানীরা করতেছে, মৃত ব্যক্তির ব্রেনকে তারা প্রিজার্ভ করতেছে বিভিন্ন পানির মধ্যে, মানে একটা লিকুইড কেমিক্যাল থাকে ওটার মধ্যে ব্রেনটা রেখে দেয়। দেখছেন আপনি, এই জানেন ভাই, দেখবেন অনেক কেমিক্যালের মধ্যে ব্রেন রেখে দেয়।
হ্যাঁ, এটা আমি দেখি।
হ্যাঁ, ওই ব্রেনের মধ্যে আবার তারা ওই প্লাজমা এনার্জির মাধ্যমে চেক করে ব্রেনে কি কি আছে। এই 200 বছর আগের ঘটনা, এখন ঘটতেছে কিন্তু। তো এই সামান যেটা করতো, তারা জ্ঞান অর্জন করতো। জ্ঞান অর্জন করার পরে তারা আগে থেকে বুঝে ফেলতে পারতো যে এই লাশটা কি স্বর্গে যাবে নাকি নরকে যাবে। এটা কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা যেগুলো আমি বলতেছি, কিন্তু আমি আমি যেগুলো বলতেছি সবগুলো পড়া কথা, আমার নিজের ব্যক্তিগত কোনো কথাই না।
আচ্ছা,
আমি যা পড়ছি স্টাডি করে যা পেয়েছি, এর সাথে বাস্তবের কোনো মিল আপনারা খুঁজে পেলে এটা আমাকে 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 মাফ করবেন, ক্ষমা করবেন। আমি সামানদের কথাই বেশি বলবো, তারপর আমি আসবো ভুডুর মধ্যে। সামানদের প্রধান বাসস্থান ছিল সাইবেরিয়া। আর সাইবেরিয়া আমরা জানি মানুষ বসবাস করতে পারে না, এখানে এস্কিমোরা থাকে, মানে খুবই কম মানুষ বাস করে, এত ঠান্ডা থাকে না। তো এদেরকে কিন্তু একসময় মানে ভাগায় দিছে সোভিয়েত ইউনিয়নের, ওরা ভাগায় দিছে এই সামানদেরকে। তারপরে সামান ছড়ায় গেছে সারা বিশ্বে, সামানটা তারপরে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, বিশেষ করে উত্তর আমেরিকাতে আর পশ্চিম ইউরোপের শহরাঞ্চলে তারা ট্যারোট কার্ড পরে। আমি যেমন কার্ড পড়ি, বিশ্বের অনেক দেশে আছে মানুষ কার্ড পরে, ইভেন এমনও মনে আছে যারা আমার চেয়ে ভালো কার্ড পড়তে পারে ওয়ার্ল্ডে। এরা খুব সীমিত, মানে খুব কম, কিন্তু ওয়ার্ল্ডে ট্যারোট কার্ড রিডার খুবই কম আছে। তো সামানরা তারা বিভিন্ন ধরনের ম্যাজিক ট্যাজিক দেখায়, জাদুবিদ্যা দেখায়, মানুষকে আকর্ষণ করতো। আকর্ষণ করার পরে ওরা ফেমাস হয়েছে। সামান হচ্ছে ভুডু বিদ্যার পুরা উল্টা। আচ্ছা, এখন আমি আসি ভুডুতে। ভুডু হচ্ছে এমন একটা পুতুল, যে পুতুলটা বানাতে হয় কাপড় দিয়ে। এটা কাফনের কাপড় হোক বা কাফনের ময়লা কাপড় হোক, বা হিন্দুদেরকে যে আগুনে পুরানো হয়, পুরানোর পরে যে কাপড়গুলো বেঁচে যায়, এগুলো অনেক সময় ছাই হয় না, কাপড় বেঁচে যায়, সেই বেঁচে কাপড় দিয়ে পেঁচে বানানো হতো, মূলত শ্মশান ঘাট থেকে এগুলো আনা। এখন যেটা করতে হবে, ওই ভুডু ডলের মধ্যে কাপড় অনেকগুলো কাপড় সে পেলো, মানে বা টুকরা টুকরা কাপড় পেলাম, এটা দিয়ে ওটার মধ্যে বাঁশের কঞ্চি ঢোকাইতে হবে, ঢোকায় ওটাকে পুতুল বানাতে হবে। দুই হাত দুদিকে ছড়ায়া, দুইটা পা, দুইটা হাত, মাথা সহ
প্রসেসটা আপনি বলে দিচ্ছেন। তো আমার মনে হয় এটা আপনি বলা ঠিক হবে,
প্রসেসটা আমি,
আপনি বরং এটা বলেন যে ইফেক্টটা কিভাবে তৈরি
হয়। এখানে প্রসেসটা বলার কারণ আছে ভাই, বলতেছি কারণ, ফুল প্রসেস বলতেছি না, কারণটা বলতেছি। সেটার মধ্যে যখন ভুডু ডলটা পেঁচানো হয়, একটা বিশেষ কিছু কথা বলতে হয়, এটা খুব লাভ হবে না, যে কেউ বাসা বসে করতে
করতে পারে। রাইট,
ওই পুতুলটাকে বিভিন্ন জায়গায় নিতে হবে, একটা আলোতে নিতে হয়, একটা জায়গায় ছোঁয়াতে হয়, কিছু কাজ করতে হয়, পানিতে চুবাইতে হয়, কিছু ব্লাড লাগে, ব্লাড দিয়ে করতে হয়। ওই পুতুলের
ভিতরে হিউম্যান ব্লাড নাকি যে কোনো কিছু,
এটা আমি রেডিওতে বলতে চাচ্ছি না।
হ্যাঁ,
ওই পুতুলে যখন কাপড়টা পেঁচানো হয়, সেই পেঁচানো কাপড়ের মাঝখানে রাখতে হবে আপনাকে ওই ব্যক্তির কোনো ব্যবহৃত জিনিস, হয়তো তার হাতের ঘড়ি, মাথার চুল,
কাপড়ের ব্যবহার করে,
হ্যাঁ, বোতাম বা এনিথিং এনিথিং, ওনার নখের টুকরা হতে পারে, ওই পুতুলে পেঁচা, তারপর পুতুলটাকে পেঁচাতে হয়। পেঁচানোর পরে যেমন আগুন লাগে, মোম লাগে, কিছু খারাপ জিনিস লাগে, তারপরে সেই পুতুলটাকে কাপড় পেঁচানো বা সুই দিয়ে গুঁজে দেওয়া হয়। যখন ওই সুই দিয়ে, এবং এটা বিশেষ সুই, বাজারের সুই দিয়ে হবে না, বিশেষ একটা সুই লাগে, সেই সুই দিয়ে যখন একটা গুঁজে দিবেন, তখনই ওই ব্যক্তির উপরে এটা এফেক্ট হবে। দেখা গেল আপনি গুতাড়িছেন পায়ে, তার পা একটা ল্যাংড়া হয়ে গেল, আজকে গুতাড়িছেন, কালকে অ্যাক্সিডেন্ট করে পা ল্যাংড়া হয়ে গেল, মাথায় গুতাড়িছেন, আসলে ভুরুর তলে মাথায় কখনো গুতা দেওয়া হয় না, গুতা দেওয়া হয় মাথার নিচের অংশে, মাথা দিলে তার মৃত্যু হবে। মৃত্যুটা কখন মানুষ চায়, যখন একদম সিরিয়াস, মনে করেন আপনার সাথে এমন শত্রুতা হয়ে গেছে যে আপনি তাকে হত্যা করতে চাচ্ছেন, এবং এমন দেখবেন বাংলাদেশে অনেক কিছু ঘটে, অনেক লাশ পাওয়া যায় যেটার কোনো হদিস পাওয়া যায় না যে কীভাবে মারা গেল। যেমন আমি যখন চিটাং ছিলাম, আমার পাশের ফ্ল্যাটে একটা এরকম ঘটনা করছে নাসিরাবাদে, তখন যেই পুলিশটা গেছে এখানে সেই পুলিশটা আমার পরিচিত, উনি বলতেছে যে মহিলাটার রহস্যজনক মৃত্যু। বাসায় কেউ ছিল না, বাসার সব লক ছিল, যেন প্রত্যেকে হয়তো আসতে পারেন যাই না, কিন্তু রহস্যজনক মৃত্যু নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে, তাহলে যারা নাসিরাবাদ আছেন তারা হয়তো শুনবেন। তো এরকম অনেক ঘটনা ঘটে যেটা রহস্যজনক মৃত্যু হয়, কোনো শরীরে কোনো ক্ষত দাগ নাই, কোনো কিছু নাই, এই জিনিসগুলো তো ব্ল্যাকমেজিং করা হয়। দেখবেন অনেক সময় ব্ল্যাকমেজিং করা হয় গাছের মধ্যে, গাছের মধ্যে তাবিজ লাগাই দিল, গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে, মানুষ আস্তে শুকে 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 কাঠ হয়ে গেছে, তারপর সে মারা যাচ্ছে। এই জাদুবিদ্যার ব্ল্যাকমেজিকের সর্বোচ্চ পর্যায় হচ্ছে ভুডু। আমরা যারা বাসায় বসবাস করি তাদের বাসায় পুতুল থাকে, কিন্তু এগুলো একটা ভুডুর অংশ, এখান থেকে খারাপ বার্তা বেরোতে পারে, এই যে ডাইনিটা বেরোতে পারে। যাদের বাসায় পুতুল আছে, বার্বি ডল বা বিভিন্ন পুতুল আমরা খেলি, পুতুলটা ময়লা হয়ে গেছে, এখন আর ব্যবহার করা হয় না, আপনি আমি চ্যালেঞ্জ করবো কি ভাবে, এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করবো সবাইকে, রেডিও শেষ হওয়ার পরে আপনি একটা পুতুল আপনার বেডরুমে রেখে দেন, জাস্ট ঘুমের মতো সেদিকে তাকায় দেখেন কেমন লাগে আপনার। আপনি বেডরুমে এই মুহূর্তে বাসায় যে কোনো পুতুল আপনি রেখে দেন, বিছানার পাশে বা কোনো জায়গায় রেখে দেন, জাস্ট হঠাৎ করে চোখটা খুলে পুতুলের দিকে তাকায় দেখেন, পুতুলটাকে কি নর্মাল মনে হচ্ছে নাকি অ্যাবনর্মাল মনে হচ্ছে। আপনার অবশ্যই মনে হবে পুতুলের ভিতরে কিছু একটা বসবাস করতেছে, পুতুলের ভিতরে কিছু একটা আছে এবং পুতুলটা জীবন্ত। এই জিনিসটাকে ভুডু বলা হয়। এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, আমি জাস্ট বেসিক গুলা বললাম।
এবং এগুলো আপনারা কখনোই প্র্যাকটিস করবেন না বাসাতে, আমরা আসলে জাস্ট কিউরিওসিটি ফিল আপ করলাম, অনেকেই কোশ্চেন করেন আমাদেরকে সেই কারণেই। আর ব্ল্যাক ম্যাজিক এটা আমাদের ধর্মে নিষেধ করা হয়েছে, এটা ব্যক্তিগত জীবনও ক্ষতিকর, যারা করেছেন তারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার উদাহরণ আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি। সুতরাং ব্ল্যাক ম্যাজিক, নন সায়েন্টিফিক জিনিস, প্যারানর্মাল জিনিস, এগুলো জিনিসগুলো থেকে দূরে থাকুন। এবং একই সাথে একটা কথা বলতে চাই, দিস শো ইজ ট্রুলি নন সায়েন্টিফিক শো, অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং কোনটুকু অযৌক্তিক যতটুকু আমরা প্যারানর্মাল বলি। আমরা এই জায়গাটিকে একেবারে স্পেসিফিকলি বলতে চাই, এটা রেজা ভাইয়ের রিসার্চের জায়গা থেকে তিনি তার মতো করে বলেন এবং উনি বারবার বলেন, ডু নট বিলিভ দিস, ডু নট প্র্যাকটিস দিস ইন ইয়র লাইফ, আপনারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেন। ভাই আজকে আমার এই মুহূর্তে খুব দুর্বল লাগছে, আই ডোন্ট নো ওয়াই। সো আমরা বরং আজকে শোটা শেষ করি,
আমার শরীরটা খারাপ লাগছে।
ওকে, সো আমরা শোটা শেষ করছি আজকের মতো, এবং আমরা আগামীকাল মানে আজকেই ইনফ্যাক্ট শুক্রবার রাত 11:50 ফেসবুক লাইভে আসছি, হ্যাঁ, এবং ডট ট্যারট পেস্ট্রি থেকে আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorttarot DAARTAROT দ্যাট ইজ ডট ট্যারট পেস্ট্রি আছে ডট ট্যারট নামে, লাইক দিয়ে দেবেন, দেখা হচ্ছে ওখানে।
আমার কাছে মনে হচ্ছে আমাকে এবং আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে, আমার কাছে স্ট্রং ফিল হচ্ছে কি ভাই, আপনাকেও এবং আমাকেও ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, এটা বলে আজকে শেষ করে যাচ্ছি আমি।
ইফ ইট ইজ, যদি এটা হয়ে থাকে
আমি আমার সলিউশন করতে পারবো না, আমি আমার সলিউশন পারি না করতে, আমি যাদেরকে ভালোবাসি তাদের সলিউশন করতে পারবো না, এটা সমস্যা। আমি আপনারটা পারবো না,
আপনি তো আমার চিপাই ফেলে দিলেন, এই
আমার ওয়াইফটা পারবো না
উদ্ধার করা। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আমি বিশ্বাস করি, কারণ আমি জানি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ব্ল্যাক
ম্যাজিক করা হয়েছে। আমি আমার প্রোটেকশন রাখতে পারবো, আমি আমার প্রোটেকশন দিতে
পারবো। আপনি কি আমাকে প্রোটেকশনের মধ্যে আনতে যাচ্ছেন?
না, প্রোটেকশনের আনতে যাচ্ছেন না, আমার যে দেয়ালটা দেওয়া, আমার আমার গার্ড দেওয়া যে দেয়ালটা, আমি যে দেয়ালটা তৈরি করছি, কোনো না কোনো দিন, কোনো না কোনো জিন, কোনো না কোনো দিন কিন্তু মানে কখনো না কোনো সময় কোনো না কোনো জিন খবর পাওয়া যাবে যে আমার দুর্বলতা কি, সেই সুযোগটা সে যদি নিয়ে যায় তাহলে আমি কিন্তু আলটিমেটলি অসুস্থ হয়ে যাবো, আমার রেডিও প্রোগ্রামটা চলবে না। তো আমরা চাবো যে সমস্ত লিসনার যারা আছেন তারা আমার জন্য দোয়া করেন, কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া করেন, কিবরিয়া ভাইয়ের পরিবারের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, যাতে আমরা নিরাপদ থাকতে পারি।
আচ্ছা, এখন যেহেতু প্রোগ্রাম শেষ, শেষের দিকে একটা কথা বলবো আমি, জাস্ট এই প্রোগ্রামের শেষে ভিডিও ফুটেজ দিচ্ছি আমার প্রোফাইলে, দয়া করে ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।
Exclusively on FusionBD.com.